Royal Tiger Drink presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
ঘুরে আবার রবিবার প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আজকে প্রচারিত হচ্ছে 179তম পর্ব। এন্ড ইটস রিয়েলি গ্রেট প্লেজার ফর আস যে 179তম পর্ব পর্যন্ত আমরা একটা সিঙ্গেল পর্ব এখন পর্যন্ত রিপিট করিনি। আমরা খুব প্রাউডলি বলতে পারি, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই অনুষ্ঠানটিকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। আমরা খুব শীঘ্রই ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছি। এসব কথার আগে আমরা সবার আগে আপনাদেরকে জানাতে চাই, আজকের এপিসোডে কে লাখো জনতার মুখোমুখি হতে যাচ্ছে। নিজের জীবনের ভুল কিংবা অপ্রিয় সত্য কিংবা অপরাধ, আমরা যাই বলি না কেন, সেটা নিয়ে মঞ্জুর।
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself.
ধন্যবাদ কিব্রিয়া। আমাদের সত্য বলার মঞ্চে আজ চাঁদপুর থেকে এসেছেন জাভেদ। 25 বছর বয়সী জাভেদ ঘুরে বেড়াতে পছন্দ করেন। মুরগির মাংস তার প্রিয় খাবার। প্রিয় মানুষের তালিকাটাও লম্বা, মা বাবা স্ত্রী আর সন্তান। তবে কাছের মানুষ অন্য একজন, যে তার সব কিছু জানে। কে সেই মানুষ তা জাভেদের কাছ থেকেই জানতে চলে যাচ্ছি কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। জাভেদ আছে আমাদের সঙ্গে। জাভেদ, আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরবেন, তাই না? মানে কি কি কারণে আপনার বিবেকটা জাগলো, যে কারণে আজকে আপনি কনফেস করতে যাচ্ছেন?
আমার মেইন কারণটাই হচ্ছে আমার বয়স যেহেতু অনেক কম, আর আমি যে অপরাধগুলো করছি এগুলো খুব কম বয়সে করছি। আর কম বয়সে করার আমার ভিতরে একটা জিনিস, যখন আমি সবাইকে ছেড়ে চলে আসছি, যখন আমার ভিতরে একটা মানে হাই হুতাশ কাজ করতেছে যে আমি কি করলাম, এটা কি করলাম, এই লাইফে এটা কি করলাম, তো চিন্তা করে ভাবলাম যে না, সবাই তো দেখতেছি অপরাধ স্বীকার করলে ভালোই হয়, তাহলে আমিও অবশ্যই আমার অপরাধটা মানে ভালোই হবে।
উপলব্ধিটা নিজের থেকেই?
হ্যাঁ, নিজের, কারো রেফারেন্স বা কিছু না,
নিজের থেকে। হ্যাঁ, তো এই অনুষ্ঠানে আপনি কেন বেছে নিলেন যাহা বলিব সত্য বলিব
অনুষ্ঠানটা? কিন্তু আমি অনেক আগ থেকে শুনি এই অনুষ্ঠানটা।
শোনার পরে আপনার মনে হয়েছে এখানে গিয়ে কনফেস?
তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, এই অনুষ্ঠান শোনার পর কিছু ভালো হয়েছে আমার জন্য, আবার কিছু খারাপ হয়েছে।
ঠিক আছে, ভালো মন্দ মিলিয়ে আমরা শুনবো। প্রত্যেকটা জিনিসের ইফেক্ট, সাইড ইফেক্ট আছে, সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি, বরাবরের মতোই থাকছে SMS পোল, থাকছে ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানাবেন অনুষ্ঠান শোনার পরে। এনশিওর করছি ফোনে থাকে ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি ছোটবেলাতে আসলে আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 3 ভাই 1 বোন, আমি ঘরের সবার ছোট। আমার আব্বু সৌদিতে থাকে, আমার বড় ভাই থাকে দুবাইতে, আমার মেজ ভাই ঢাকায় ইলেকট্রিসিটি কাজ করে, আমার একটা মাত্র বোন, তারও বিয়ে হয়ে যায় আমি যখন ছোট ছিলাম।
আচ্ছা আচ্ছা, আপনি কি সবার ছোট?
হ্যাঁ, আমি ফ্যামিলিতে আমার সবার ছোট।
ওকে,
বলেন তারপর।
তারপর আসলে আমি কিছু আমার মজার জিনিস বলি, ছোটবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের স্কুলে মানে ক্রীড়া প্রতিযোগিতা হয়, ওইখানে আমি পাঁচটা খেলাতে পাঁচটা পুরস্কারই পাই, মানে যে কোনো খেলাধুলাতে অনেক ভালো ছিলাম।
যাক,
এরপরে আমার ভালোই চলতেছে, পড়ালেখা মোটামুটি চলতেছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমি ক্লাস থ্রি থেকে বৃত্তি পেতাম, মানে উপবৃত্তির টাকা পেতাম। বলো, আমার লাইফে ফার্স্ট স্মরণ আছে আমি 60 টাকা পেয়েছিলাম ফার্স্ট। তারপরে এইভাবে চলতেছে ভালো, তারপর ফাইভ শেষ হলো, সেভেন এইট নাইন টেন এগুলো ভালোই চলতেছে। তারপর এসএসসি পরীক্ষা দেই, পাশ করি, 3.56 পাই।
আপনার বাবা ওই সময়টা তো কি দেশের বাইরে?
হ্যাঁ, দেশের বাইরে।
আচ্ছা, শাসন করার মানুষটা আসলে পরিবারে?
শুধু আমার মা, মা ছাড়া আর কেউই ছিল না। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখতেছি আমি আর আমার মাই থাকতেছি বেশি। আসলে আমার বাবা কি, আমার বাবা মানে এমন একজন বাবা, মানে উনি খুবই নর্মালি একজন মানুষ, কি বলবো, ওনার নিজের নামটা উনি নিজে লিখতে পারে কিনা এখন আমি জানি না, উনি সরল সিধা। তবে হ্যাঁ, উনি বাবা, আমার বাবা, কিন্তু আরেকদিকে কষ্ট লাগে যে বাবার যে একটা মানে শাসন, স্নেহ, ভালোবাসা, বাবার বাবার কাছ থেকে কিছু বলে পাওয়া, এই জিনিসটা আমরা আমি কখনোই পাই না আমার বাবার। যা পেয়েছি একটু যেটা আমার মা। তারপরে পাশ করার পর আমাদের যে কলেজ স্কুল ছিল, এটা আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন স্কুল ছিল, পাশ করার পর এটা কলেজ হয়ে যায়, তো ওইখানে আমাদের ভর্তি হয়ে চলতেছে এইভাবে ভালোই। তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তাও পাশ করি, 3.56 একই পয়েন্ট নিয়ে আমি পাশ করি। এরপরে আসলে এর ভিতরে আমি একটু মানে ইয়ে ছিলাম বেশি, টাকা পয়সা খরচ করতাম বেশি, এই জিনিসটা আমার ভিতরে ছিল বেশি, মানে আনন্দ, মানে বন্ধুদের সাথে আড্ডা বা টাকা পয়সা খরচ করা, এমনি আমার কোনো বাজে কোনো নেশা ছিল না, সিগারেট পান এসব কোনো কিছুই আমি খেতাম, জাস্ট টাকা মায়ের কাছ থেকে বলতাম, মা টাকা দিত, একটু খরচ করতাম, এটাই মা না দিলে একটু আড ধরতাম, মানে জিদ করতাম, তখন মা দিয়ে দিত।
আচ্ছা,
তো এইভাবে চলতেছে। তো যখন ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেল তখন আসলে আমার বড় ভাইয়া বা ওদের ভিতরে একটা ইয়ে জাগলো যে আমি ওদের অনেক টাকা পয়সা নষ্ট করতেছি, আমাকে আর পড়ালেখা করাবো না। তো আমার সাথে আমার বন্ধুরা সবাই মোটামুটি ভর্তি হয়ে গেল, তো আমি হলাম না, আমি ঘুরতেছি এইভাবে। তো একটা মানে আমি আসলে ইন্টারমিডিয়েটে ওঠার পরে আমার শরীরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় আমার ফ্যামিলিতে আমি সবার খাটো, মোটামুটি সবাই আমার থেকে লম্বা, আমার ভিতরে চেঞ্জ চলে আসে, একটু স্বাস্থ্য হয়ে যায়, ইয়ে হয়ে যায়, সবার চোখে তখন লাগে যে যেদিকে বলতেছে ওইদিকে যাচ্ছি এভাবে যেতে যেতে। তো আমি চাঁদপুরে যেতাম, মোটামুটি চাঁদপুরে আসা যাওয়া ছিল, ওই যে বললাম একটু শৌখিনতা ছিল, তো ওই জন্য আহ্বান। তো চাঁদপুর যেতে যেতে একটা লোকের সাথে পরিচয় হয়, ওর নাম হচ্ছে হারুন। তো ও আসলে একটু অন্য টাইপের ছিল, মানে
ছেলেটার
নাম হচ্ছে হারুন।
হারুনের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হলো?
এই আমি ব্রিজের উপরে গিয়ে দাঁড়াই বা প্রায় যেতাম, গেলেই ওকে দেখতাম
চাঁদপুর ব্রিজের উপরে।
হ্যাঁ, পুরান বাজার ব্রিজে।
এই ব্রিজে আপনি কেন যেতেন?
আমি ঘুরতে যেতাম, ওইখানে ঘুরতে যায় অনেক মানুষ।
আপনার বাড়ি থেকে ব্রিজের দূরত্ব কত ছিল?
দূরত্ব ছিল প্রায় 20 কিলো।
20 কিলো
হাইওয়ে রোড ছিল।
20 কিলো আপনি কিভাবে যেতেন? মানে
সিএনজি,
সিএনজি তে করে আপনি একা একা যেতেন?
হ্যাঁ, একা একা ঘুরতে চলে যেতেন।
অদ্ভুত তো, মানে সাধারণত বাড়ির এত দূরে আপনি একা একা মানে কেন যেতেন?
মানে আমার ভালো লাগতো, ওই যে বললাম যে আমার একটু শৌখিনতা জিনিসটা বেশি ছিল, ওইখানে যেতাম অনেক মানুষ দেখতাম, রাতের বেলা ঘুরতে ভালো লাগতো। তো ওর সাথে পরিচয় দেখতাম যে ও একটা সবসময় পাঞ্জাবি পরে থাকতো, একদম খাটো ছিল, পাঞ্জাবি পরে থাকতো হারুন। হ্যাঁ,
আচ্ছা,
আরেকটা কথা বলে রাখি ভাই, সেটা হচ্ছে আমি জানি না আমার ভিতরে কি আছে, আমি এমন একটা ছেলে, আমি এই পর্যন্ত যেখানে যত হাই সোসাইটির লোক আছে, মানে যত লোকের সামনে পড়ছি সবার সাথে আমার কেন জানি মানে ম্যাচিং হয়ে গেছে, মানে মিলে যাচ্ছে, কথা হচ্ছে বা নাম্বার আদান প্রদান এরকম আমার হয়ে যায় অটোমেটিক, কেন হয় এটা আসলে আমি জানি। তো ওর সাথে এরকম কথা বলতে বলতে হয়ে গেছে, তো ওকে তখন তো আমি
ছিল হারুন, ও ওখানে ঘুরতে আসতো?
হ্যাঁ, ঘুরতে আসতো না, ওরা ওইখানে মানে একটা গ্রুপ ছিল, ওরা সন্ত্রাসী করতো বা কোথাও মারামারি লাগলে ওদের।
আপনার সঙ্গে পরিচয়টা হলো কিভাবে?
এই ব্রিজের উপরে আমি যেতে যেতে প্রত্যেকদিন গেলে ওকে দেখতাম, ব্রিজের লাস্ট মাথায় পূর্ব মাথায় ও বসে আছে, বসে থাকে, মানে ওর অনেক লোকজন আছে, মানে পোলা বাইন আছে আর কি, ইয়েতে দলে যত লোক আছে ও তো বেশি বড় না, একদম ছোট। তো ওর সাথে এরকম ও বসে আছে, আমি চটপটি খাচ্ছি, ওর সাথে কথা হচ্ছে, ভাই চটপটি খান, আপনাকে প্রতিদিন দেখতে চেয়েছি, কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে আমি মিশে যাই, ওর সাথে ফোনে কথা হয়। তো আমাকে একদিন বলে তুমি আসো, পরে একদিন গেছি ব্রিজের ওইখানে গিয়ে দেখি যে ও আমাকে মানে বলতেছে আসলে তুমি জানো আমি কি করি। এই তো যখন ও বলে যে আমি এই অপরাধ করি, তখন আমার কাছে কেন জিনিসগুলো ভালো লাগে ওর এই কথাগুলো। তো ভালো লাগার পর ওর তখন কোমরও একটা ছুরি ছিল অটোমেটিক, কিরকম আসলে আমি বলতে পারবো না, ও আমাকে দেখাইছে, জাস্ট আমি দেখছি ছুরিটা।
আচ্ছা,
দেখার পর এই ওর সাথে আমি মিশে যাই, বলছি ঠিক আছে ভাই আমি আপনার সাথে কাজ করবো, আমি নিজে বলছি।
আচ্ছা, তো এটা দেখার পরে কি আপনার আকর্ষণ অনুভব হয়?
হ্যাঁ, আকর্ষণ।
যখন ইন্টারমিডিয়েট পড়ছেন নাকি পড়া কমপ্লিট?
পড়া শেষ, ওই বললাম সবাই ভর্তি হয়ে যাচ্ছে আমাকে করাচ্ছে না, কারণ আমি ফ্যামিলি অনেক টাকা নষ্ট করতেছি, মানে এই যে
এই জন্য আপনাকে ভর্তি করাচ্ছে না?
না,
ভেরি ভেরি স্ট্রেঞ্জ ডিসিশন। ওকে, হ্যাঁ, তো ভালো লেগে গেল হারুনের সঙ্গে মিশতে শুরু করেছেন।
হারুনের সাথে মিশতে, আর হারুন স্বাভাবিক একটা কাজ করতো, সেটা হচ্ছে চাঁদপুরের একটা লোক উনি কন্ট্রাক্টরি করতো, তো ওই হারুনকে উনি কাজে লাগাতো, ওই কন্ট্রাক্টর মানে হারুন ওই কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতো।
আচ্ছা আচ্ছা,
মানে ভালো কাজটা এটাই করতো যে মানে ওই কন্ট্রাক্টরের জন্য ভালো হতো কি, কন্ট্রাক্টর যখন কাজ করতো চাঁদপুর শহরের ভিতরে, যাতে কোন লোক চাঁদা তাঁদা না যেতে পারে,
মানে হারুনের হেল্প নিত।
হ্যাঁ, হারুনের মানে
হারুন বলতে আপনি কি হারুনের সঙ্গেই পরিচিত ছিলেন নাকি হারুন ছাড়া হারুনের পুরো গ্রুপটার সঙ্গে?
না, হারুনের সাথে পরিচিত ছিল। যখন হারুনের সাথে পরিচিত তখন সবাই বলতেছে যে মানে সবার সাথে ওই আমাকে পরিচয় করা দিচ্ছে। ওর শরীরে অনেক দাগ আছে, কোভিড দাগ এসে,
এগুলো আপনি দেখলেন?
হ্যাঁ, ও আমাকে নিজে দেখাইছে।
ওকে,
তো ওরা পরে এরকম করতে করতে ও বলছে ঠিক আছে তুমি কালকে আসো। তো আমি একদিন গেলাম, গিয়ে একটা বলতেছে আজকে একটা লোককে ধরে কিছু নিয়ে তুমি সাথে থাকো, সেরকম আমি সাথে ছিলাম। কি করছে লোকটা?
আপনার সঙ্গে কি কি ছিল আর হারুন ছাড়া?
হারুন ছাড়া ওর ছোট ছোট পোলাপান গুলো আছে, অত বড় না, মানে কারো বয়স মনে 15-16।
হারুন কি আপনার সমবয়সী ছিল?
হারুন এমনি আমার থেকে অনেক বড় ছিল, কিন্তু ও খাটো, একদম খাটো।
ওর বাড়ি কোথায় ছিল বা ওর সম্পর্কে কি জানতে পারলেন?
ওর বাড়ি হচ্ছে ওইখানে চাঁদপুর, ওইখানে মানে ওর শুধু ফ্যামিলিতে নাকি ওর দাদু আছে, আমি
এটা বলেছি আপনাকে। আচ্ছা, তো
আমি ওর বাড়ি সম্পর্কে জানতে চাই না।
ঠিক আছে, হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন যে কাজ করবে,
তারপরে ও আমাকে নিয়ে গেল, বলছে দেখ আমরা কিভাবে কাজ করি। পরে রাতে তখন প্রায় 12টার উপরে বেজে গেছে, ওই ব্রিজের উপরে কত টাইম লোক থাকে। পরে একটা ছেলে আসলো,
রাতের 12টার সময় আপনি বাসার বাইরে, আপনি বাসায় ফিরলে সমস্যা হবে না?
না, ওই যে বললো আমার মা শুধু থাকতো, আমার মাকে
কন্টিনিউসলি এরকম রাত 12টা একটা?
না, কন্টিনিউ মাঝে মাঝে, মানে সপ্তাহে দুই দিন তিন দিনের কথা,
মানে আপনার মা ছাড়া আপনাকে ফ্যামিলিতে দেখার মতো কেউ ছিল
না? কেউ ছিল না, একবারই কেউই না।
ঠিক আছে, রাত 12টা বাজে, তারপর?
তারপর রাত 12টার দিকে তখন মোটামুটি তো একটা লোক মানে ছেলে আমার বয়সী হবে তখন, সানগ্লাস পরে আস্তে আস্তে আসতেছে, দুই পকেটে হাত দিয়ে বাতাস, তো দুই পকেটে হাত দিয়ে আসতেছে। তো
এর আগে আপনি এই ধরনের কাজ করেন
না? এটাই লাইফে ফার্স্ট।
ওকে,
পরে ডাক দিছে যে ভাই, ও হারুন ডাক দিছে ভাই এদিকে আসেন, আমি তখন সাইডে দাঁড়াইছি। পরে এদিকে আসতে আসতে সাইডে পোলা ফাইন মানে ওই ছেলেটাকে মানে চারিপাশ থেকে ঘিরে ফেলছে পোলা ফাইন, ঘিরে ফেলার পর বলছে কি কি আছে দিয়ে দাও। তো ওই ছেলেটা মনে হয় সরল সিধা বলছে ভাই আসলে তেমন কিছু নাই ভাই, মানে এই সেই মানে একটা লোককে ধরলে যেরকম বলে আর কি এইসব বললো। তো হারুন কি করলো, ওর পকেট থেকে মানি ব্যাগের মোবাইলটা দেখেছিল, এরকম সেম তিনটা কাহিনী করছে।
মানে ওই সময়টা কোন ধরনের কোন সিন ক্রিয়েট করা বা কোন ধরনের কোন মারামারি হওয়া কিচ্ছু হয়
না? কিচ্ছু হয়নি, স্বাভাবিক, কারণ এতগুলো বলা মানে অটোমেটিকলি ভয় পেয়ে গেছে, আর সবার হাতে ছুরি এটি আছে। পরে এরকম যখন বাড়িতে আসতাম তখন কিন্তু বোর হয়ে যেত, আমার মা টের পাইত, তো সকালে বলতো যে কোথায় থাকিস, আমি বলতে এমনি এদিকে ওদিক গেছি।
টাকাটা যে নিল আপনাকে ভাগ দিল?
হ্যাঁ, আমাকে কিছু টাকা দেয়, 500-600 এরকম দেয়।
আচ্ছা, এই কাজটা করার পর আপনার কেমন লাগলো প্রথম কাজ?
মানে আমার কাছে তখন আসলে আমি যে একটা স্বাভাবিক মানুষ এই জিনিসটা আমার ভিতরে কাজ করে না, তখন আমি মনে হয় যেন ওইসব জিনিস আমার কাছে ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, ওইটাই ভালো লাগছে?
হ্যাঁ, ওইটাই ভালো লাগছিল ওই সময়টা।
ওকে,
তারপর এরকম করার পর একদিন আমি চাঁদপুর গেলাম 8টার দিকে রাতে, তো ওর সাথে বসে বসে গল্প করতেছি, এমন থাকতে আমার একটা বন্ধু নাম, তো ও মালয়েশিয়া যাবে স্টুডেন্ট বিষয়ে, না আমার সাথে পাস করছে, ও মাদ্রাসা থেকে আমি স্কুল থেকে, পরে ও মালয়েশিয়া যাবে, ও আমাকে ফোন দিয়েছে, বন্ধু তুই কই? আমি কই এরকম, আমি তো চাঁদপুরে আছি। আমি কি কি জানো? আমি তো ঢাকা যাবো, আমার মালয়েশিয়া যাবো, তো ওই ব্যাপারে কিছু টাকা দিয়ে আসবো। ঠিক আছে, এটা বল
যার মাধ্যমে যাবে সেই এজেন্সিকে টাকা দিবে,
টাকা দিবে, এইটা টাকা দিবে। তখন তার কাছে একটা ট্যাপও ছিল, তো সে ঢাকা যাবে। হ্যাঁ, তো সে ঢাকা যাবে, সে আমাকে ফোন দিল যে কই? আমি বলছি আমি তো দোস্ত চাঁদপুর, বলছে ঠিক আছে আমি ঢাকা যাবো, তুই থাক আমি আসতেছি। তো তখন আমি বলছি কেন, এমনি আমি প্রশ্ন করছি কেন যাবে, বলতে কিছু টাকা নিয়ে যাবো, টাকা দিতে হবে। আমি খুব আচ্ছা, পাশে কিন্তু আমার ফ্রেন্ড ছিল হারুন, তো জিজ্ঞেস
হারুন ছিল?
হ্যাঁ,
হারুনের সঙ্গে তখন আপনার দোস্তি খুব
ভালো
হয়ে। আচ্ছা,
তো ও আমাকে বলতেছে কে রে? আমি বলছি এরকম আমার বন্ধু, কি জন্য ফোন দিচ্ছে? আমি কই ঢাকা যাবে, বাইরে যাবে, তো সাথে টাকা পয়সা আছে মনে দিতে হবে আমার। তো হারুন যে আবার ভাবনা একটা লিঙ্কের সাথে জড়িত আছে এটা কিন্তু আমি জানতাম না।
আচ্ছা আচ্ছা,
ওই দিনই ফার্স্ট। তো আমাকে ও তখন
বলে হারুন পাবনার লিঙ্কের সঙ্গে জড়িত আছে, মানে কোন একটা কিছুর সাথে জড়িত আছে সেটা আপনি জানতেন?
জানতাম না।
আচ্ছা,
মানে সে পাবনাতে একটা বাহিনীর সাথে জড়িত আছে।
বাহিনী মানে
সর্বহারার দল?
সর্বহারার সঙ্গে সে জড়িত
আছে।
আচ্ছা, তো সেটার বিষয়ে সে আপনাকে অফার করছে?
হ্যাঁ, অফার করছে।
কি অফার করলো?
যে যদি ওইটাতে কাজ করো অল্পতে তুমি অনেক টাকা পয়সা পেয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এরপরে ওইভাবে বলাতে আমি আরো বেশি চলে গেছি। আরো বেশি আগ্রহী, কেন জানি আমার মন চাচ্ছে আমি মানে একটা ইয়ে হবো যে কাউকে দেখা যাচ্ছে মার্ডার করবো বা এইসব জিনিস আমার মাথার ভিতরে শুধু এইসব জিনিস
সন্ত্রাসী হবেন এরকম একটা চিন্তা।
হ্যাঁ হ্যাঁ এরকম চিন্তা হয়। তো আমি আচ্ছা ঠিক আছে করবো, তাহলে ঠিক আছে তোকে কথা বলাই দেবো আচ্ছা ঠিক আছে। পরে হারুন আমাকে বসায় একটু সাইডে গেছে, সাইডে গিয়ে ও কি করছে সম্ভবত ওদের সাথে কন্ট্যাক্ট করছে যে আজকে আমাকে দিয়ে ফার্স্ট একটা কাজ করাবে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকাগুলা নিয়ে আসবে।
আমি মানে কনফিউজ হয়ে গেলাম, একটা যেটা হচ্ছে যে আপনার যে ফ্রেন্ড বিদেশে যাবে তার টাকাই চিন্তাই করার পরিকল্পনা করছে হারুন।
হ্যাঁ হারুন, তাও আপনার লোকদের সাথে আমাকে পরিচয় দেওয়া মানে পরিচয় করাই দিবে ওদের মারফতে করাবে। মানে হারুন কি করছে আড়ালে গিয়ে ওদের ফাবনা ওদেরকে ফোন দিছে যে বা এরকম যে একটা ছেলে আছে ওর ফ্রেন্ড বিদেশ যাচ্ছে,
এই যে পরিকল্পনাটা করছে এটা কি আপনাকে সে জানিয়েছে না জানিয়ে করছে?
না জানি,
না জানি
ওদের সাথে যে কন্ট্যাক্ট করছে আমি জানি না।
জানেন না আপনি? ওকে। তারপর
তারপর
সর্বহারাদের সাথে কন্ট্যাক্ট?
হ্যাঁ সর্বহারা।
ওকে। তারপর
তারপর সর্বহারা থেকে আমি কথা বলছি যে লোকটার সাথে, ওর নাম হচ্ছে ইসাক। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলেন কি করতে হবে, বলছে তোমার এক ফ্রেন্ড নাকি আজকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আমি কই হ্যাঁ টাকা যাচ্ছে, আজকে তুমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে আসবে। তখন আমি বলছি হ্যাঁ ডাইরেক্ট, আমি বলছি আমার ফ্রেন্ড ফার্স্ট এটে, হ্যাঁ এটাই তোমার ফার্স্ট পরীক্ষা দেখি পারবি না। আমি কিভাবে আনবো এটা তো সম্ভব না, আমার বন্ধু আরো দেখে লঞ্চে যাবো একসাথে, লঞ্চে তো মানুষ ঘুমায় না একসাথে যায়। তখন ও আমাকে একটা বুদ্ধি দেয় যে ঠিক আছে এক কাজ করো, তোমার ফ্রেন্ড তো তোমার কাছে আসবে, তুমি ফ্রেন্ডের সাথে একটা ঘুমের ওষুধ দিয়ে দিবা, হারুন তোমাকে দিয়ে দিবে, তুমি এটা মিস করে ওকে খাওয়াইবা, খাওয়ানোর পর লঞ্চে গিয়ে একটা কেবিন নিবা, ওর এমনি ঘুম আসবে। তারপর কেবিন নিয়ে ওকে কি করবা আস্তে আস্তে মানে মাঝরাতে ওকে তুলবা, তুলে আস্তে আস্তে লঞ্চের দোতলায় গিয়ে ওকে পেছন দিয়ে ঠেলা দিয়ে মানে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এটা
মানে আপনাকে প্ল্যান কি বলেন আপনি সব, মানে ওকে মেরে ফেলার কথা বলছেন?
জি।
গল্পটা আসলে যেভাবে আগাচ্ছে তাতে একটু ধাক্কা খেলামই বলতে হবে। ঠিক আছে শুনি। তারপর
তারপর এটা বলে, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে।
আপনি বলেন আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে মিটু,
আপনার বন্ধুর নাম কি ছিল? কতদিনের বন্ধু আপনার?
একদম
ছোটবেলার বন্ধু,
একই গ্রামে,
একই গ্রামে বড় হয়েছেন। তো আপনার এই একটা কথা বলি, আমরা ন্যাংটাকালের বন্ধু। তো এই এই বন্ধু যার সঙ্গে আপনি এতদিন যাবৎ বড় হয়েছেন তাকে আপনার এই ধরনের কাজ করতে মানে কাজ করেছেন কি করেননি সেটা তো আমরা ভবিষ্যতে জানবো, কিন্তু আপনার একবারের জন্য চিন্তাও হয় নাই?
মানে আসলে
ওই সময় কি ড্রাগ নিতেন?
না আমি নেশা জগতে কোনো কিছু তখনও
তখনও কোনো কিছু নেই
স্বাভাবিক।
একটা মানুষ আপনাকে ফোনে কথা বললো, সে পরিচয় দিল সর্বহারা, যার সঙ্গে আপনি মিট করেছেন কিনা করেননি তখন পর্যন্ত, তাতেই মনের মধ্যে এরকম আগ্রহ তৈরি হয়ে গেল?
হ্যাঁ তখন শুধু আমার ভিতরে আসলে এই জিনিসটাই কাজ,
মানে কি মনে হতো কি যে আমি বড় হব?
হ্যাঁ এটাই,
এই রাস্তা দিয়ে বড় হব।
হ্যাঁ এই রাস্তাতেই বড় হব এটা ছিল আমার।
ওকে বলুন। তারপর
তারপর আমি রাজি হয়ে যাই। তারপর আমার ফ্রেন্ড আসে আমার কাছে, আসলে হারুন কি করে একটা, আমি আসলে ঘুমের ওষুধের নামও জানি না, তো একটা ট্যাবলেট দেয় এর সাথে মিশে চার কাফে।
হারুন আপনার সঙ্গে ছিল, আপনার এই ফারুক বন্ধুটা দেখছিল?
হ্যাঁ দেখছে।
তো ও জিজ্ঞেস করে
দিয়েছিল কে জাস্ট ফ্রেন্ড এটি?
ওকে। তারপর
তারপর কি করছে, ওকে এটা খাওয়াই দিই, খাওয়াই দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতেছি আমার বন্ধু একটু নড়বড় হয়ে গেছে, মানে ঘুম আসবে চোখগুলো ছোট, তো আমাকে ও বলতেছে চল। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে চল। পরে আমি আর ও গেছি, কিন্তু ওই আমি আমি আর বন্ধু লঞ্চে উঠে গেছি। পরে লঞ্চের যে লোকজন আছে ওরা কিছু কেবিন ভাড়া দেয় আমাদের, আমরা একটা কেবিন নেই, আমি আর বন্ধু এখানে ঘুমিয়ে যাই। কিন্তু ওই লঞ্চে যে হারুন আর হারুনের আরেকটা লোক ওই লঞ্চে উঠছে এটা কিন্তু আমি জানি।
আচ্ছা
তো আমরা দুজন উঠে গেছি, উঠে যাওয়ার পর আমার ফ্রেন্ড আমরা কেবিনে শোয়ার সাথে সাথে আমার বন্ধু ঘুমিয়ে যায়।
ওকে।
ঘুমিয়ে যাওয়ার পর আমি তখন তার ব্যাগটা চার্জ করে টাকা পয়সা আর ট্যাবটা আমার কাছে নিয়ে আসি, নিয়ে এসে এখন তো আমার মানে একটা ভিতরে একটা জিনিস কাজ করতে আছে যেগুলোতে নিশি ওকে আর কি মারার কি দরকার।
আচ্ছা
আমার মনে এটা কাজ। আমি নিয়ে কি করছি ছাদে চলে গেছি, ছাদে চলে যাওয়া গিয়ে একটু দাঁড়াইছি পিছনে, ব্যাগ করবো এমন থাকতে আমার সামনে হারুন আর হারুনের বোন কে কি করছে টাকা পয়সা কে আসে সাথে। তা আমি আবার কি করছি ভাইয়া, টাকাটা আমি দুই ভাগ করি, এক ভাগে 10,000 আর বাকি টাকাটা এক ভাগে এক পকেটে। পরে আমি বলছি হ্যাঁ করছি, ওকে কি করছো আমি ওখানে রেখে আসছি। পরে বলতেছে এখন কি করবা টাকা পয়সা গুলা আর ট্যাবটা আমাদের কাছে দিয়ে দাও। পরে আমি সরল মগদের কাছে দিয়ে দিছি, দিদি স্যার ওটা এটা নিয়ে কোথায় গেছে এটা আমি জানি না। পরে আমি কি করছি আমার ফ্রেন্ডের কাছে আবার আসছি, যে বন্ধুর কাছ থেকে সব টাকা পাবে নিয়ে এখন এখানে আসার পর আমার ভিতরে এখন অন্যরকম কাজ করতে যেটা আমি কি করলাম এখন আমার বন্ধুকে কি জবাব দিব মানে তখন আমার ভিতরে এই জিনিসটা কাজ করে যেটা আমি কি করলাম বা আমার বন্ধুকে কি জবাব দিব টাকা পয়সা নিয়ে গেল ওরা তো ওদেরকে দিয়ে দিলাম আমার কাছে থাকলে না হয়তো আমি আবার রিটার্ন দিতে পারতাম কিন্তু ওরা তো টাকাটা নিয়ে গেল এরকম আমার চিন্তা ভাবনা করতে করতে আমি ঘুমাই নাই কোন দিক দিয়ে চলে আসছে সদরঘাট সেটা আমি নিজেও জানি না পরে সদরঘাট আসার পর ওরা নক করলো যে নামতে হবে পরে আমি আর আমার বন্ধু কি করছি লঞ্চের সামনে যখন নামতেছি দোতলা থেকে যখন নামতেছি দেখতেছি সদরঘাট দিয়ে হারুন আর হারুনের ফ্যান্ড চলে যাচ্ছে তখন কিন্তু এই জিনিসটা আমার বন্ধুকে নক করছি ওই দেখ ওরা চলে যাচ্ছে কিন্তু আমার ভিতরে তখন এই জিনিসটা কাজ করে না যে কি রে জিনিস ওর টাকা পয়সা যা কিছু আছে এই জিনিসটা মানে তখন কিন্তু আমার বন্ধু জানে না যে টাকা পয়সা এগুলা নাই জাস্ট ঘুমিতে উঠছে ব্যাগটা আমার কাছে চলে যাচ্ছে দুজন বাইরে
ওকে
কিন্তু আমি ওকে বলতেছি ওই দেখা ওরা আমার বন্ধুরা ওই দুজন চলে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ওকে বলছি আমার ফ্রেন্ডকে বলার পর আমার ফ্রেন্ড বলতেছে লঞ্চ থেকে যখন বাইরে আসি তখন আমি আমার বন্ধুকে বলি দোস্ত ওটা তো টাকা পয়সার ট্যাপটা নিয়ে গেছে কিন্তু আমার মেমোরিতে এই জিনিসটা কাজ করে না তখন যে কি রে আমার ফ্রেন্ডের কাছ থেকে জিনিসগুলো আমি ওদেরকে নিয়ে দিছি তাহলে আমার ভিতরে কেন এই জিনিসটা কাজ করবে তখন এক পর্যায়ে দেখলাম আমার বন্ধু একটু নর্মালি ইয়ে হয়ে গেছে মানে ড্যাব ড্যাবে হয়ে গেছে মানে আলা বলা যাচ্ছে যেটাকে বলে তখন আমি কি করলাম যে বন্ধু তুই কোনো চিন্তা করিস না তুই ঢাকা থাক আমি বাড়িতে যাচ্ছি তুই শুধু কাউকে কিছু বলিস না আমি তোর টাকাটা ম্যানেজ করে দিতিস এটা বলে ওকে ঢাকা রেখে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ব্যাক করি বাসে
ওকে
বাড়িতে ব্যাক করার পরে বাড়িতে এসে এখন সবাইকে বলতেছি যে আমাদের কাছ থেকে চিন্তাইকারীরা ধরে জিনিসগুলো নিয়ে গেছে কিন্তু আমার বন্ধু কাউকে কিছু বলে নাই জাস্ট আমি শুধু এটাই বলতেছি নিয়ে গেছে পরে ওর মা বাবা তো কান্নাকাটি টাকা পয়সা ওদের একটু তখন একটু ওরা অবস্থা এমনি ভালো ছিল কিন্তু হাত তখন খিসখিস ছিল এই কারণে ওর বাবা নতুন একটা ব্রিক ফিল দেয় এই কারণে ওনার হাত খিস ছিল পরে আমি কি করছি এখন কি করবো এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবো এর কাছে যাই ওর কাছে যাই মানে সবার কাছে বলি যে টাকাগুলো চিন্তা হয়ে গেছে তো এরকম করতে করতে এক পর্যায়ে যখন টাকা না পাই আমি হতাশ হয়ে যাই তখন আমার মায়ের কাছে যাই যে মা টাকাটা দাও দিয়ে দিবে দুই তিন দিন পরে দিয়ে দিবে তো ফারুকের আব্বা যে আব্বা উনিও কিন্তু আমাকে বলতেছে টাকাটা কোথা থেকে ম্যানেজ করে দাও পরে দিয়ে দিবো দুদিন পরে
ওকে
পরে আমি আমার মায়ের কাছে যাই যে মা আমার কাছে তো মা বলতে এসে এই সময় টাকা কই ফম পরে আমাদের পাশের বাড়িতে এক লোক সুদে টাকা লাগায় তখন আমার মাকে বলি মা আমাকে কিছু টাকা দাও মানে আমি একটা কাজ করবো দুই দিন তিন দিন পরে আমি টাকাটা দিয়ে দিবো মা দুই দিন তিন দিনই সুদ কত টাকায় আসবে সমস্যা না নিয়ে দাও তো আমার মা রাজি হয় না এক পর্যায়ে আমি জোর করে আমার মাকে নিয়ে যাই মানে আমার একটু মায়ের উপরে জোর জোর আমি কিছু করলে আমি পেয়ে যেতাম তো জোর করে মাকে সাক্ষী রেখে ওনার কাছ থেকে ৩০,০০০ টাকা আনি ৩০,০০০ টাকা আইনা ফারুকের আব্বার কাছে দিয়ে আমি বলি যে আঙ্কেল আপনি তাড়াতাড়ি ফারুকের কাছে টাকাটা পাঠিয়ে দেন টাকাটা পাঠানোর পাঁচ মিনিট পরে সবকিছু পাস করে দেন যে আমি অপরাধটা আমি করছি আমি টাকা দিচ্ছি
টাকাটা পাঠানোর পরে ফ্ল্যাশ করে কে
আমার বন্ধু মানে যার কাছ থেকে টাকাটা আমি নিছি ওই পাস করে দেয় মানে ওর বাবার হাতে টাকাটা ফুসায় দেওয়ার সাথে সাথে মানে সাথে না
ফ্ল্যাশ করে কি বলে যে আপনি টাকাটা চুরি করেছেন
আমি টাকাটা
কিন্তু আপনি তো ওকে বলেননি যে আপনি কাজটা করেছেন
কিন্তু এখন কেবিনে আমি আর ওছাড়া তো ওরা কিভাবে ঢুকবে কেবিনে তো ছিলাম আমি
ও মানে জিনিসটা বুঝতে পারে কিন্তু জিনিসটা সামহাও এক্সপ্রেস করেনি টাকাটা হাতে পাওয়ার পরে
সে
খুব বুদ্ধিমানের কাজ করেছে আচ্ছা ফ্ল্যাশ করে তারপর
ফ্ল্যাশ করার পর আমার মা তখন আমাকে
আপনার ফ্যামিলি তো বিশ্বাস করাটাই স্বাভাবিক কারণ আপনি পরিবারের টাকা পয়সা উড়াতেন প্রচুর
হ্যাঁ হ্যাঁ
তারপর কি হলো
তারপর আমার মা আমাকে ফোন দেয় কিরে তুই নাকি এই কাজ করছিস মানে তখন আমি কি করছি টাকাটা দিয়ে আমার নানুর বাড়িতে চলে গেছি আমার নানুর বাড়িতে একদিন রাতের বেলা যখন ছিলাম রাতের বেলায় আমার মানে আমার বন্ধুর টাকাটা ম্যানেজ করে সন্ধ্যায় যেদিন আমি বন্ধুকে ঢাকায় রেখে বাড়িতে গেছি ওই দিন সন্ধ্যায় আমি টাকাটা ম্যানেজ করে বন্ধুর বাবার হাতে দিছি ওই দিন সন্ধ্যায় আমি আমার নানুর বাড়িতে চলে গেছি নানুর বাড়িতে যাওয়ার পর রাত ঠিক ৯টা কি ১০টার দিকে আমার মা ফোন দেয় রে এই ঘটনা তুই এইসব কাজ করছিস আমি আচ্ছা ঠিক আছে মা আমি আসতেছি পরে আমি কি করছি নানুর বাড়ি থেকে চলে আসছি চলে আসার পর আমি ডাইরেক্ট হারুনের কাছে চলে গেছি বলছি যে ভাই এটা কি হলো এখন আমি কি করবো আমার তো বাড়িতে যাওয়া সম্ভব না আমি এই ঘটনা করছি এখন কি করছি আমি আমার ফোনটা অফ করে দিছি আমার সাথে বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই যোগাযোগ না থাকার কারণে আমি হারুনের কাছে থাকি হারুন বলছে আরে এটা কোনো ব্যাপার না তোর এটাই ফার্স্ট এসে মানে ও আমাকে মানে উপদেশ দিচ্ছে যেরকম দেওয়া দরকার ও আমাকে দিচ্ছে দেওয়ার পর আমি কি করছি যে আমার বন্ধুর কাছে ক্ষমা চাবো আমি জানি যে ও দুদিন পরে মালয়েশিয়া যাবে আমি কি করছি এয়ারপোর্ট আইসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর জন্য ওয়েট করতেছি যে আমি ওর কাছে ক্ষমা চাবো তোকে তো আমি টাকাটা ম্যানেজ করে দিলাম তারপরে কেন মানে আমাকে এটা করি মানে এই জিনিস পরে ওকে আর পাই নাই পরে আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি আর পিছনে জানি না এটা হচ্ছে আমার এই মানে ফার্স্ট কোন বড় অপরাধ করা
সর্বহারা দলের নাম করে আপনি প্রথম এই বড় ধরনের অপরাধ আপনি করলেন
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছোট্ট একটা বিরতি সময় হয়েছে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসব এই অনুষ্ঠানে, চার মিনিট পরেই ফিরছি। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন। এই পেজটি ছাড়া আমাদের কোন পেজের সঙ্গে আর কোন ধরনের কোন আমার কোন ধরনের কোন সম্পৃক্ততা নেই। চার মিনিট পরেই ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন আজকে জাভেদের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে যদি আপনি আসতে চান ফোন করুন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। আমরা কথা না বাড়িয়ে জাভেদ আপনার কাছে আবারও ফিরতে চাই।
আপনি বড় অপরাধটা করলেন, তারপর
তারপরে আমি অপরাধটা করার পর আমার কাছে তো 10,000 টাকা ছিল। পরে আমি হারুনের কাছে যাই, এখন আমি কি করবো? সে হারুন বলে কিছুদিন এদিকে ওদিক ঘুরো, পরে দেখবে যে সব ঠিক হয়ে যাবে। আমি কি করলাম, চাঁদপুর থেকে চিটাগং চলে গেলাম, মানে এখন আমি ঘুরতেছি চিটাগং। মানে আমার কাছে 10,000 টাকা ছিল তখন, তো 10,000 টাকা মানে অনেক কিছু, 2000 টাকা লাস্টে এরকম টাই। আমি এরকম ঘুরতেছি, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মিরসরে থানা বাড়িয়াতে, বাড়িয়ারহাট বাজারে আমার চাস্তো ভাই একটা কাজ করতো, নাম হচ্ছে সোহাগ, ওর কাঠমিস্ত্রি কাজ করতো। আমি সোহাগের সাথে যোগাযোগ করলাম, সোহাগ আমি তো এই কাজ করছি, এখন তোর ধরে কিছুদিন থাকি। বলছে ঠিক আছে তুই চলে আয়। পরে আমি সোহাগের কাছে গেলাম, গিয়ে সোহাগকে বললাম এদিকে একটা কাজ খোঁজ, আমার তো মিস্ত্রি কাজ করা সম্ভব না তোর সাথে, একটা কাজ। পরে আমি সোহাগের কাছে এরকম প্রায় 15-16 দিন থাকলাম। থাকার পর সোহাগ,
সোহাগ আপনার কে ছিল?
চাচাতো ভাই।
চাচাতো ভাই ছিল,
বয়স আমার ছোট হবে। পরে ও যে ঘরে ভাত খেত, ওটার নাম এমনি সবাই বলে ভাতঘর। যে লোক মালিক ছিল ওর নাম ছিল নারায়ণ, হিন্দু ছিল।
ওকে,
তো নারায়ণ আমাকে দেখার পর মানে ও আমার সাথে মিশতে শুরু করলো।
আপনি আপনার ফ্যামিলিতে বলতেন না যে আমাকে লেখাপড়ায় ভর্তি করে দাও, কলেজে ভর্তি, ইউনিভার্সিটিতে ভর্তি করে?
আমি এক পর যখন এই লাইফে আসার পাঁচটা কিন্তু বলছিলাম, তো এলাও করে আমার দ্বারা হবে না এসব। কিন্তু আমি কোন ক্লাসে আমার লাইফে আমি 2 বছর ছিলাম না, এক সান্সে সবগুলা পাশ করে চলে আসি।
আচ্ছা ঠিক আছে, তো হলো না। তারপর
তারপর ওই নারায়ণের সাথে আমার সাথে একটা রিলেশন আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে, মানে উনি আমার সাথে কথা বলতেছে, আমি ওনাতে, আমি এক পর্যায়ে ওনাকে সত্য কথাটা বলি। তবে বাড়িতে আমি
সত্য কথা বলতে কি সত্য কথা বলি,
মানে এটা বলি যে আমি বাড়ি থেকে চলে আসছি আর বাড়িতে যাচ্ছি না, কিন্তু আমি যে অপরাধ করে আসছি এই কথাটা বলি। হ্যাঁ, না বলার পর এক পর্যায়ে ওর সাথে মিশে গেছি। পরে একদিন হঠাৎ ও আমাকে বলতেছে যে আজ থেকে তুমি আমার কাছে থাকো, তোমার যা যা কিছু লাগে বা যতদিন পর্যন্ত তুমি কাজ না পাও তুমি আমার কাছে থাকবে, তোমার জন্য কোনো কিছু মানে লাগবে না, তুমি শুধু আমার কাছে থাকো। উনি এটা বলে, হিন্দু লোকটা। পরে আমি বলছি যে আচ্ছা, উনি কিন্তু বিয়ে করে নাই। পরে আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই। পরে এক মাস এরকম ছিলাম, এর ভিতরে হারুন বা ওদের কারোর সাথে কিন্তু আমার
ছিলেন, মানে কি ধরনের থাকা, শুধু মানে খেতেন বসে বসে?
না, হ্যাঁ শুধু বসে বসে খেতাম, মানে ওনার রুম আছে পার্সোনাল, আমি ওনার রুমে থাকতাম, উনি উল্টা আমাকে দিত।
বাহ, জগতে এরকম মানুষও আছে। যাই হোক, তারপর
উনি আমাকে আমার শেভ করা, মানে শেভ করার খরচ বা মোবাইল বিল যেটা যখন লাগবে,
আমি কোনো কারণ ছাড়াই সে দিত।
হ্যাঁ, সে দিয়েছে, আমাকে ভালো লাগতেছে।
ইন্টারেস্টিং। তারপর
পরে উনি বলতেছে আমি তোমাকে নিজে একটা কাজ নিয়ে দিব, বাড়িয়ারহাট বাজারে কিন্তু বিশাল মাছের আড়তা।
ওকে,
যে মাছের আড়তা যদি কাজ করো, এক সময় যদি ম্যানেজারে চান্স পাও তাহলে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, কারণ যেহেতু তোমার পড়ালেখা আছে আর অ্যাকাউন্টিং এ পড়ছে। পরে এক পর্যায়ে উনি আমাকে মানে একজন একটা লোকের কাছে নিয়ে যায়, ওনার নাম হচ্ছে বাবুল ফখরুল, ওনারা একজন হিন্দু একজন মুসলমান দুইজনেরই একটা আড়ত। তো ওনাদের কাছে নিয়ে যায়, বলছে ঠিক আছে আমরা একটা নতুন দোকান দিব, তো ঠিক আছে ওকে পাঠিয়ে দিও, কাল থেকে পাঠিয়ে দিও, ও কাজ করো। পরে আমি মাছের আড়তে ফার্স্টে নিচে কাজ করতে শুরু করি। নিচের কাজটা হচ্ছে মানে মাছ আসলো গাড়ি থেকে উপরে নিলাম মাছটা।
আপনি যে এই যে বাড়ি ছাড়া একদম বাড়ি ছেড়ে চিটাগাং গিয়ে সব কাজ করছেন, এটা কি আপনার বাড়ি জানতো
না
লোকজন জানতো
না? আমার ছোট ভাইকে আমি বারণ করছি বলার জন্য, ও বলেনি।
আপনার ভাই বোনরাও কেউ জানতো
না? কেউ ইন টোটালি কেউই জানতো না, শুধু আমার চাচাতো ভাই।
আপনার আর কোন ভাই বোন কি এইরকম ছিল আপনার মতো একটু ভবঘুরে টাইপের বাউন্ডুলে টাইপের, নাকি শুধু আপনি একাই?
আমি একাই, ইন টোটালি কেউই এরকম
ছিল না। ঠিক আছে, মাছের আড়তে কাজ করছেন আপনি, তারপর?
তো মাছের আড়তে এরকম কাজ করার কিছুদিন করতে করতে আমাকে ডেইলি 200 টাকা করে দিচ্ছে। তো এক পর্যায়ে আমার মালিক আরেকটা দোকান দেয়, নতুন দোকান। পরে আমাকে দোনো মালিক বলেছে যে নতুন দোকানে যে ম্যানেজার ওকে রাখবো না, তুমি ওর সাথে থাকি কাজটা শিখো, মানে কিভাবে কাজটা করে এটা শিখো। পরে আমি কাজটা শিখি, শিখার পর একদিন ওই লোকটাকে দোকান থেকে মানে যে কোনো একটা সমস্যার কারণে তাড়ায় দেওয়া হয়, বাইর করে দেয়। বাইর করে দিয়ে ওই দিন ফার্স্ট আমাকে ম্যানেজারের চান্স
দিল,
এটা আমি এক দফে চান্সটা পেয়ে গেছি।
ওকে,
আমি আড়াতে এরকম কাজ করতেছি কাজ করতেছি, এর ফাঁকে কিন্তু ভাইয়া আমার হারুনের সাথেও যোগাযোগ নাই, প্লাস আপনার ওদের সাথেও কারোর সাথে যোগাযোগ নেই। তো এরকম কাজ করতে করতে হঠাৎ একদিন আমাকে ফোন দিল হারুন, কি ব্যাপার তুমি কই, তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি এখন আর খোঁজও নিচ্ছ না। এর ফাঁকে ভাইয়া মানে আমি শুনছি হারুনকে পুলিশ ধরে জেলে নিয়ে গেছে, ওই ব্রিজের গোড়া থেকে। পরে আবার ওকে যাই হোক,
আপনি শুনলেন?
এই হারুনে বললো যে আমাকে আমি যতদিন জেলে ছিলাম তুমি তো আমার একটু খোঁজও নিলা না, আমি আসি না নাই।
ও, এর মাঝখানে হারুন তো তখন চাঁদপুরে,
হ্যাঁ
আপনি তখন
চিটাগাং,
আচ্ছা তার মধ্যেও যোগাযোগ থাকতো আপনাদের?
হ্যাঁ,
আচ্ছা।
পরে আমাকে বলছে তুমি এখন কই, আমি কই আমি তো আসি আল্লাহ ভালো পর্যায়ে চলে আসছি ভাই, এরকম এরকম আড়তে আমি ম্যানেজারি করতেছি এখানে মোটামুটি আসি ভালো, এটা বলে আমি ফোনটা রেখে দিই। তো এক পর্যায়ে ও কি হারুন কি করে পাবনার ওই ওদের সাথে কন্ট্যাক্ট করে যে ও তো ভালো পর্যায়ে আছে, এরকম এরকম আড়তে ম্যানেজারি করতেছে। তখন আমাকে পাবনা থেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে কি ব্যাপার তুমি কই এই সেই তোমার। আমি কই ভাই যে আসি আমি এখানে এরকম এরকম আমি মাসের আড়তে ম্যানেজারি চান্স পাইছি, ম্যানেজারি করতেছি। এক পর্যায়ে ভাই আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আড়ত জগৎটা অনেক কষ্টে। আমরা রাতের 2টা বাজে উঠতাম, আর আমি কোন এমন দিন গেছে আমি দিনের রাতে 24 ঘন্টাও ঘুমাইনি, কিন্তু আমার মালিক গুলা ছিল একটু অন্য টাইপের মানে লোভি টাইপের, ওদের ইচ্ছা মতো আমাকে দিয়ে কাজ করায় নিত, মানে ওদের যখন প্রয়োজন হতো। আর ওদের ভাষাটাও খুব খারাপ ছিল, মুখের ভাষাটা আমার
গালি খেলাচ্ছে,
হ্যাঁ মানে আমাকে খুব ফ্যাসাদ
দিত, সামহাও আপনি অসন্তুষ্ট ছিলেন?
হ্যাঁ, আমাকে মানে অতিরিক্ত ফ্যাসাদ দিত।
আচ্ছা,
তো পাবনার ফাটি বলতেছে ম্যানেজারি করে অনেক টাকা পয়সা চলে আসতে পারো না, তখন আমার ভিতরে আবার এই মানে জিনিসটা কাজ করে যে হ্যাঁ ওরা তো ঠিকই বলছে, আমি যেতে এত প্রেশারে আছি আমি কেন এখানে থাকবো, আমি চলেই যাবো এখানে। পরে এরকম করতে করতে দেখা যাচ্ছে বৃহস্পতিবারে মাছ বেচলাম, বৃহস্পতিবারের টাকা শুক্রবারে মাছ বেচলাম, ওই টাকা শনিবারের টাকা রবিবারের টাকা একসাথে করলে 10-15 লাখ টাকা হয়ে যায়, ওই টাকা আমি নিজে গিয়ে ব্যাংকে দিয়ে আসতাম। তখন আমার
টাকাটা আপনাকে দিত ব্যাংকে দেওয়ার জন্য,
হ্যাঁ ওদের টাকাটা ওরা নিয়ে যেত না।
ওকে,
পরে আমার ভিতরে তখন ওই জিনিসটা কাজ করে কি ওরা আমার সাথে তো খারাপ বিহেভ করে এখন আমার তো এটা। তা আমি একদিন কি করছি, আমি এই বাড়িয়ার হাট থেকে 5 লক্ষ টাকা নিয়ে চলে আসি।
কিভাবে আসলেন?
আমি টাকা আমার জিন্স প্যান্ট ছিল,
এই যে 5 লক্ষ টাকা আপনি এখান থেকে নিচ্ছেন, এই পরামর্শ কি কেউ আপনাকে দিয়েছিল নাকি আপনি নিজে থেকে?
না, ওই যে ওরা বলতেছে তুমি ওইখানে তো অনেক টাকা পয়সা নিয়ে চলে আসো এদিকে ওইখানে।
আমি যেটা বুঝতে পারলাম যে ওইখানে আপনি কাজকর্ম নিয়ে ডিস্যাটিসফাইড ছিলেন,
হ্যাঁ,
এবং এদিক থেকে তো হারুনের সঙ্গে আপনার যোগাযোগ
ছিল,
সবকিছু মিলিয়ে একটা সমীকরণ দাঁড় হয়েছে।
দাঁড় হয়েছে
5 লক্ষ টাকা কিভাবে আপনি ওখান থেকে নিলেন?
ওইখান থেকে ওই দিন ছিল শুক্রবার, তো আমার কাছে খাগড়াছড়ির কিছু পাইকার আমার কাছে কিছু টাকা রাখলো, আমার মালিকের কিছু টাকা ছিল, আর আমার সামনের দোকান থেকে 2 লক্ষ টাকা ধার নিল, ওইখানে অ্যাভেলেবেল যে 5 লক্ষ টাকা চাইলেও ধার দেয় সমস্যা। 2 লক্ষ টাকা ধার নিলাম, নিয়ে ইন টোটাল 5 লক্ষ টাকা দিয়ে কিছু কম হবে তো আমি 5 লক্ষ টাকায় ধরতেছি, যেহেতু আমি ওদেরকে হিসাবটা দিয়ে আসিনি ক্যাশের কোনো হিসাব। 5 লক্ষ টাকা নিয়ে আমি কি করছি, 5 লক্ষ টাকা সব 500 টাকা মানে 50,000 বান্ডিল তো পকেটে নিলাম, আর কিছু আমার এই যে প্যান্টের পাশ দিয়ে গুছে নিয়ে আসতে আমি
মানে আপনি চিটাগাং ছেড়ে দিলেন?
হ্যাঁ, চিটাগাং ওটা মিরেশ্বরে থানা বাড়িয়ারহাট।
আচ্ছা, তো আপনি ছেড়ে দিয়ে কোথায় আসলেন?
ওইখান থেকে আমি ডাইরেক্ট ঢাকা চলে আসলাম।
আচ্ছা,
টঙ্গিতে একটা হোটেলে থাকলাম, পরে ওদেরকে আমার যেহেতু বাড়িয়ার হাট থেকে চলে আসছি সবকিছু ফোন টোন সবকিছু বন্ধ, নতুন আরেকটা সিম নিল, নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করলাম যে এরকম এরকম আমি চলে আসছি, কত টাকা নিয়ে আসছো? আমি 4 লক্ষ টাকা নিয়ে আসছি, ওইখানে 1 লক্ষ টাকা কম বলি যে আমি 4 লক্ষ টাকা নিয়ে।
আমার মাথায় এটা কাজ করছে না, যেই টাকাটা সম্পূর্ণ আপনি চুরি করলেন, আপনি রিস্ক নিয়ে নিলেন, সেই টাকাটা হারুনকে আপনার কেন ভাগ দিতে হবে? হারুন তো আপনার আগেও নেই পিছেও নেই, আমি যতটুকু এতটুকু শুনে বুঝতে পারলাম। রাইট? তো আপনি হারুনকে কেন ভাগ দিতে চাচ্ছেন? 4 লক্ষ টাকা তাকে বলেছেন মানে সে আপনার ওখান থেকে টাকাটা নিয়ে নিবে, রাইট? তো আপনি কেন এটা করছেন?
মানে তখন আমি ওদের সাথে জড়ায় যাচ্ছি, মানে এরকম যে ওই যে বললাম যে ওরা আমাকে বললো যে তোমাকে একদিন অনেক বড় করে দেবো, উপরে তুলে দেবো ক্রাইম জগতে। আমার খুব ইচ্ছে ছিল যে তখন
ক্রাইম জগতে অনেক বড় কিছু
হবে।
তো হারুন আপনাকে সর্বহারার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছে, আদৌ সেটা সর্বহারা কিনা আপনি নিশ্চিত না, কিন্তু আপনার এই ক্রাইম জগতের প্রতি একটা অন্যরকম লোভ ছিল এবং যে কারণে আমি হারুনকে হাতে রাখার চেষ্টা করছি। আর চুরি করুক আর যাই করেন না কেন, আপনি নিয়ে এসে ওদেরকে দিচ্ছেন।
হ্যাঁ, ওদেরকে দিচ্ছেন।
সো নোট অন দিস পয়েন্ট প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা কথা আছে যে এই বয়সটা আসলে এমন একটা বয়স যেটা আসলে কোনো কিছুতেই বাধা মানে না, এবং সেই স্বপ্নটা যদি এরকম এত সুন্দর একটা স্বপ্ন হতো, একটা ছেলে স্বপ্ন দেখছে যে আমি ক্রাইম জগতে হিরো হব, ক্রাইম জগতে অনেক বড় একটা জায়গাতে যাব, কিন্তু যদি স্বপ্নটা এরকম হতো যে আমি লেখাপড়া শিখে অনেক বড় কিছু হব, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করব, সমাজ দেশের মুখ উজ্জ্বল করব, অনেক বড় একটা জায়গায় আমি যাব, দেশ মানুষ চিনবে আমাকে, এই স্বপ্নটাও কিন্তু হতে পারত। একই রকমের পাওয়ার, একই রকমের এক্সিলারে, কিন্তু জিনিসটাকে একটু ডাইভার্ট করে দেয়া যে তুমি কি আসলে ভিলেন হবা নাকি ফর দ্য সোসাইটি, ফর দ্য ওয়েলবিং অফ হিউম্যানিটি হিরো হবা, এই জায়গাটা দিয়েই শুধু স্বপ্ন দেখানোর মতো মানুষ ছিল না, যাই বলবো আমরা। ঠিক আছে, তো আপনি বললেন যে 4 লাখ টাকা নিয়েছেন, মানে আপনি 1 লক্ষ টাকা ওখানে চুরির চোরের উপর বাট পেয়ে যাবেন, আপনি ওই 1 লক্ষ টাকা সেভ করলেন। হ্যাঁ, তারপর
সেভ করার পর আমি বলছি যে ঠিক আছে তোমার কাছে টাকাটা রাখো, আমরা তোমার কাছ থেকে নিয়ে যাবো। এর পক্ষে আমি বলি, আমি 2012 যখন HSC ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব, আমার বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যাওয়ার পর ইংরেজি ফার্স্ট পার্টের আগে আমার 6 দিন গ্যাপ ছিল। দেড় মাসখানে আমি কি করছি, রাতের বেলা মানে সন্ধ্যায় ঘুমাইছি আপনার 11টার দিকে উঠছি, 2টা পর্যন্ত পড়ছি, 2টা পর্যন্ত পড়ার পর আমি দরজাটা খুলে কলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসছি যে ঘুমাবো। আমি যখন ফ্রেশ হয়ে গেলাম, এই পাকে আমাদের ঘরে কিছু চোর চোর না এক পর্যায়ে ডাকাইতে বলা যায়, ওরা ঢুকে। তখন আমাদের অবশ্য সবকিছু নক ছিল, বাট আমার মায়ের গলায় খুব মোটা একটা চেন ছিল, অনেক দাম। তো যখন আসছি আমি ফ্রেশ হয়ে আসা দরজা লাগে, আমি ঘুমাই গেছি, আমার মা ওই পাশে ঘুমাচ্ছে বারান্দায়, আমি আপনার আগদুয়ার যেটাকে বলে সামনে ঘুমাচ্ছি। যখন একটু চোখ লেগে আসছে তখনই আমার মা বলতেছে যে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। তখন আমি যখন আমার চোখ লেগে আসছে আমি ঠাস করে উঠে দাঁড়ায় গেছি, কিন্তু আমি যে লাইট জ্বালাবো ওইরকম কোন ইয়ে আমার মাথায় নাই, যেহেতু চোর দেখলে অনেকেই নার্ভাস হয়েছে। তা দেখতেছি যে আমার দরজা দিয়ে লোক 3টা লোক বাইর হয়ে যাচ্ছে, আমি ঠাস করে পিছনের লোকটাকে ধরলাম। মানে উনি আর খাটো ছিল, জড়ায় ধরে ওনাকে 2-3টা আশার দিলাম মাটিতে, মানে কোলের ভিতরে রেখে, আমি ওর ক্লাম্বা তো একটু খাটো ছিল। দেওয়ার পর দেখলাম যে বাইরে যে 2জন চলে গেছে, পেছনে যাকে আমি ধরলাম, বাহির থেকে একজন আইসে আমার এই জায়গায় একটা আঘাত
করে, মানে বাম দিকের কোমর সাইডে।
হ্যাঁ, এই যে দাগ আছে,
ও মাই গড, হিউজ হিউজ। তারপর
তারপর আমার ওইখানে ট্রান্সলেশন মতো হয়ে যায়, মানে আলাবোলা হয়ে যায়, ওকে ছেড়ে দিয়ে ওরা চলে যায় ব্লাড, কিন্তু আমার মাও চিৎকার করতেছে না, মানে আমার মাও অন্যরকম হয়ে গেছে। পরে কিছুক্ষণ পর আমার মা যখন চিৎকার করলো, বাড়ির সবাই আসলো, দেখলো আমার এই অবস্থা, আমার কাকা আসলো, পরে গ্রাম্য ডাক্তার যেটাকে বলে এত রাতে, উনি আইসা কিছু ওষুধ টষুধ দিল। জিনিসটা এরকম ছিল, ব্লাড কম বাড়েছে কিন্তু জিনিসটা আস্তে আস্তে মানে ফাঁক হচ্ছে, ভিতরের জিনিস আস্তে আস্তে দেখা যাচ্ছে। পরে নারী বুড়িগুলা এদিক দিয়ে দেখা যাচ্ছে,
আপনারা যারা কাটাটা আমি দেখাতে চাই না, আসলে হিউজ অনেক বড় একটা কাটা, এবং এটা না দেখলে বোঝানো যাবে না। হ্যাঁ বলুন। তারপরে
আমি ব্যথার ওষুধ টষুধ এগুলো খাই, তো সম্ভবত ব্যথার ওষুধের সাথে আমার
সেলাই টেলাই পড়েছিল।
না, সেলাই করিনি।
সেলাই করেনি আপনি?
না,
এত বড় কাটা আপনার সেলাই ছাড়া ভালো হলো?
হ্যাঁ, আমি ভালো হই। পরে আমি কি করছি এটাকে মানে তারপর গ্রাম্য ডাক্তার যখন ওষুধ দিল আমার, তখন ওষুধটা খাওয়ার পর আমার তখন ফ্যাট আস্তে আস্তে ফোলা শুরু করলো, মানে এই গ্যাস ফোলা শুরু করলো ফ্যাটে, মানে সম্ভবত ব্যথার।
যে যিনি চোট মারছিলেন ওনাকে ধরতে পারছিলেন
না? আমি তো তখন
চোট মারার কারণে পালাই গেছে দুজন।
হ্যাঁ, সবাই 3 জনে পালাই গেছে, আমি অন্যরকম হয়ে গেছি।
তারপর
আমার পেট ব্যথা শুরু হয়, পেট ব্যথা শুরু হয়, এটার ব্যথা ও পেট ব্যথা দুটোটা একসাথে। পরে কি করছে, পরের দিন আমাকে আমাদের হাজীগঞ্জ মাও শিশুতে নিয়ে যায়, মাও শিশু হসপিটাল। পরে ওইখানে নেওয়ার পর ডাক্তাররা দেখছে, বলতেছে যাক এটা ওরকম বেশি কিছু না, আল্লাহ মাফ করছে, যে ভিতরে কোনো নাড়িভুড়িতে টাচ পায় নাই, জাস্ট উপরে মাংসটাই গেছে, আর একটু পাক হয়েছে, ভিতরের জিনিসগুলো দেখা যায়, এটা ঠিক হয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করছে যে সেলাই করবো কিনা, তো সেলাই জিনিসটা একটু ভয় পাইতো, আমি বলছি না আমি সেলাই করবো না।
আমার
ফার্স্ট পরিচয়, তো এবার এখানে আসি, ওখানে পরিচয় হওয়ার পর ওর সাথে কথা চলতেছি। এরপরে আমি ছিলাম হচ্ছে যে
এই কথা চলতেছে এটা কি এরকম যে আপনি চিটংয়ে গিয়েও কথা চলতো, অল টাইম কথা চলতো? আচ্ছা ঠিক আছে, আপনি মাঝখানে বাদ দিয়ে গেছিলেন সে কারণে আপনি ফ্লাইটে গিয়েছিলেন। ওকে, মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল রাবেয়া। আমি চাঁদপুর চলে যাই। চাঁদপুর চলে যাওয়ার পর হারুন কি করে, 4 লক্ষ টাকা থেকে আমাকে 70,000 টাকা দেয়, বাকি টাকাটা ও রেখে দেয় আমার কাছে। পরে ওই মেয়েটার সাথে তো আমার কথাবার্তি হয়, তো এক পর্যায়ে ও আমাকে 2 বার বিয়ের অফার করে। ওই মেয়েটা আমি রাজি হই না। পরে এই পর্যায়ে আমি বললাম যে না, একটা বিয়ে করি, মানে মনে শখ জাগলো যে বিয়েটা
ঘটছে আপনার লাইফে, এই উদ্ভট কিছু ঘটনা। এই সমসাময়িক সময়ে কি আপনার সঙ্গে আপনার পরিবারের কোন যোগাযোগ?
না, এই আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ,
কোনো যোগাযোগই
না, কোনো যোগাযোগই নেই। এরপরে কিন্তু আমি যার সাথে কথা বললাম সে এসব কিছুই জানতো না। সে আমি যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু ও আমার মাকে দেখছে, আমার ফ্যামিলির সবাইকে দেখছে, প্লাস আমার মা ওকে খুব আদরও করছে। আমার বাড়ি থেকে খাবার নিলে আমার মাও খাইছে, ওকেও খাওয়াইছে, এরকম। পরে আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাই। এক পর্যায়ে ওর ফ্যামিলি আমাকে,
মেয়েটা যেন কি ছিল, নার্স?
হ্যাঁ, নার্স, নার্সিং জব করতো, ভালো স্যালারি পেত ওইখানে পুরানো। তো ও আমাকে ওর বলতেছে যে ঠিক আছে বিয়ে করবো, যেহেতু আমার ফ্যামিলি তোমাকে দেখতেছে। পরে আমি বলছি ওকে ঠিক আছে। পরে আমি ওদের বাড়িতে যাই, পরে আমাকে দেখে, পরে সবাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমি বলছি যে আমি বিয়ে করবো, বাট আমার ফ্যামিলিকে আমি জানাতে পারবো, ওদেরকে এটা বলি।
তো বিয়ে করবো কিন্তু ফ্যামিলিকে জানাতে পারবো
না,
কেন জানাতে? জিজ্ঞেস করে না যে তুমি
না এসব কিছু? ও জানতো আমি চিটংয়ে তখনও মাছের আড়াতে যোগ।
আচ্ছা আচ্ছা,
এটা জানতো।
ওকে,
ভালো টাকা পয়সা সোর্স ছিল, এটা জানতো।
ওকে,
পরে আমি বলছি আমার ফ্যামিলিকে জানানো যাবে না, প্রবলেম আছে। পরে ওরা এক পর্যায়ে সবাই রাজি হয়ে যায় আমার সাথে বিয়ে দিয়ে। পরে আমি বিয়েটা করি ওকে।
বিয়েটা করে ফেললেন?
হ্যাঁ।
কত বছরে, মানে কত সময়?
2014 লাস্ট,
2014 সালের লাস্টের দিকে আপনি ওকে বিয়ে করলেন?
বিয়ে করে ফেললেন।
আচ্ছা, ফ্যামিলিকে না জানিয়ে?
হ্যাঁ, ফ্যামিলিকে না।
ফ্যামিলিকে কেন জানানো যাবে না বললেন?
কারণ আমার ফ্যামিলির সাথে তো তখন সম্পর্ক ছিল না, আর আমি তো তখন ভালো ছিলাম না, আমি তো ছিলাম একটা অন্য জগতে। আর ওরাও এমন একটা ইয়ে যে ওরা ওদের ফ্যামিলির কেউ আমার ফ্যামিলি সম্পর্কে জানতেও চাচ্ছে না কিছু, যা মেয়ে যা বলতেছে ওটাই রাইট মনে করছে।
ওকে ওকে,
পরে বিয়ে করার পর এরকম চলতেছে। তো এখন আমার কাছে 1 লক্ষ টাকা আর 70,000 টাকা এই টাকাটা আছে, এটা দিয়ে কিছুদিন চলার পর এখন কি করব। পরে আমি ফোন দিলাম যে ভাই এখন আমি কি করব, বলছে এদিক ওদিক কিছুদিন ঘুরো, মানে ওরা শুধু
আমাকে বলছে
কিছুদিন ঘুরো। পরে আমি কি করছি ভাবলাম যে কিছু একটা শিখি, এদিক ওদিক না ঘুরে আমি কি করছি, গাজীপুর বিআরটিসিতে ভর্তি হয়ে যাই। বিআরটিসিতে ভর্তি হয়ে ওইখানে ড্রাইভিং করছে প্রথমে ভর্তি হই হালকা। তো হালকা শিখতে 1 মাস, তো 1 মাস চলে গেল। হারুনের সাথে আর মাঝে যোগাযোগ হয়েছে, আরে কিছুদিন ঘুরো, টাকা তো আছে, সমস্যা কি? সমস্যা হলে আমাকে বললো। তো চিন্তা করলাম যে তাহলে এখানেই থাকি, এখানে ভালো, কারণ গাজীপুর বিআরটিসিতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু আছে এ টু জেড। পরে আমি কি করছি আবার ড্রাইভিং হেভিতে বড় গাড়িতে ভর্তি হয়েছে।
ওকে,
তো ভর্তি হয়ে হেভি গাড়ি যান শেখা শেষ, এবার কি করবো? হারুন ভাইকে আবার ফোন দিলাম যে ভাই কি করবো, বলছে টাকা শেষ। আমি বলছি না আছে, কিছুদিন ঘুরো। 1 মাসখানে ভাইয়া বলি আমি বিআরটিসিতে 3.5-4 মাস ছিলাম, আমি প্রতি সপ্তাহে বাড়িতে আসতাম রাবেয়ার কাছে, মানে ও হাসপাতালে, মানে যে মালিক ছিল ডিরেক্টর উনি অফার করছে যে সমস্যা নাই, বিয়ে হয়েছে তোমার, তোমরা তোমার হাজব্যান্ড এখানে এসে থাকতে পারবে, আমাদের কোনো সমস্যা নাই, ওকে পার্সোনাল রুম দিল। পরে আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে চলে যেতাম, আবার রোববারে ব্যাক করতাম ওর কাছে, এরকম আমার চলতেছে। পরে বিআরটিসিতে যখন হেভি শেষ হয়ে গেল আবার আমি মেকানিক্সে ভর্তি হয়ে গেলাম। মেকানিক্সে ভর্তি হয়ে মেকানিকের কাজ শেষ করে 3টা সার্টিফিকেট আমার এখনো আছে বাড়িতে, সার্টিফিকেট নিয়ে আমি চলে আসলাম। আমি বিআরটিসি থেকে কাজটা শেষ করে আমার ওয়াইফের কাছে গেলাম, গিয়ে আমার ওয়াইফকে বলতেছি যে শোনো তোমাকে আমি বিয়ে করছি, এটা কিভাবে জানো? আমার বাড়িতে জেনে গেছে,
বাড়িতে জানছে। ওকে,
জানার পর আমার যে চিটংয়ে যে চাকরিটা ছিল আমার ফ্যামিলি কি করছে, বলতেছে এই ছেলে আমার দরকার নাই, ও যে চাকরি করে ওই চাকরি আমার মালিকের কাছে ফোন দিয়ে বলছে এরকম এরকম বিয়ে করে ফেলছে, এখন ওকে ওইখানে আর রাখেন না, মানে এরকম একটা কিছু আমার ওয়াইফকে বলি যে আমার বাড়ির হাটে চাকরিটা চলে গেছে।
মানে আলটিমেটলি আপনার চাকরিটা তো অন্যভাবে গেছে, এটা আপনি একটু হালাল করার জন্য
এটা করলাম।
আচ্ছা,
পরে করার পর আমি ও বিশ্বাস করলো, করার পর বলছে আচ্ছা টেনশন করো না, চাকরি পাইবা। তো আমার যখন টাকাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমার হারুন ভাইকে বললাম হারুন ভাই আমার তো টাকা শেষ হয়ে আসছে এরকম এরকম। তো আমাকে হারুন ভাই বলতেছে কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তা আমার হাতে 1 পর্যায়ে টাকা শেষ হয়ে আসছে এরকম অবস্থায় আমি হারুন ভাই আমাকে ওই পাবনার লোক আমাকে ফোন দেয়, হারুন ভাই মারফত ফোন দেওয়ার পর আমাকে বলতেছে কি ব্যাপার, কি অবস্থা? আমি হ্যাঁ ভালো। তো বলতেছে যে আমি বলছি ভাই আমি তো বিয়ে করছি, এই ঘটনা, এখন আমার হাতে টাকা পয়সা নাই, আমি কি করবো? বলতেছে আচ্ছা তোমার ওয়াইফ কি করে, পরে আমি ওদেরকে সব বলি খোলাখুলি, মানে আমি কোথাও কোথাও মানে আমার পরিচয়টা মিথ্যা বলি না, মানে অরিজিনাল পরিচয়টাই দিই। পরে বলার পর বলতেছে তোমার ওয়াইফকে বলো যে আমার এই চাকরিটা গেছে তো আমি আরেকটা সরকারি জব নেবো, আমার কিছু টাকা দরকার, তুমি টাকার ব্যবস্থা করে দাও। আমার ওয়াইফকে বলে
চিন্তা করুন অবস্থা।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব। যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো ইট 920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে আরজে কিবরিয়ার সাথে আপনি শুনছেন জাভেদের অপ্রিয় সত্য। জাভেদ, আপনার কাছে যাবো আমরা কথা না বাড়িয়ে।
হ্যাঁ, তো বললো আপনাকে, তারপর
তো আমি যখন আমার ওয়াইফকে বলি ও বিশ্বাস করে, তো আমাকে ও 50,000 টাকা এনে দেয়। আমি 50,000 টাকা
এনে দেয় ফ্যামিলি থেকে,
ফ্যামিলি থেকে এনে দেয়। পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন তোমার এখানে থাকি, মানে হসপিটাল, আমার চাকরিটা এদিক থেকে হোক, তো আমি ওর কাছে থাকতেছি, ও জব করতেছে, আমি ওর রুমে থাকতেছি। আসছে মানে ওর ডিউটিটা কম ছিল, তো যেমন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। পরে আমি এক পর্যায়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছি, ভাই এখন আমি কি করবো, ওয়াইফের কাছ থেকে টাকা নিলাম, শেষ হলে আমি কি করবো। বলতেছে টেনশন করে না, তোমার নেক্সট যেটা করতে হবে এটা আমরা বলতেছি। পরে ঠিক তার 2 দিন পরে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি এক কাজ করো, তোমার কিছু ডুপ্লিকেট সার্টিফিকেট আমরা তৈরি করছি, তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার গুলো বলো, আমরা এটা বসায় ঠিক করে।
এই টাকাটা কি করলেন আপনি ওয়াইফের কাছ থেকে যে 50,000 টাকা
আমার কাছে রেখে দিই,
তখন আপনার কাছে রাখতেই বলছে?
হ্যাঁ।
তারপর
পরে আমি কি করলাম, ঠিক আছে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গুলো আমি তখন ওদেরকে বলি, হারুনের কাছে দিল। তো হারুন কি করছে, আমাকে একদিন ডাক দিছে, আমার তখন আমার কাছে কিন্তু আইডেন্টি কার্ড আমারটা ছিল।
কি আইডেন্টি কার্ড? এটা
আমার মানে আমার ন্যাশনাল আইডি কার্ড,
ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি। ওকে।
পরে এটা ফটোকপি করে সবকিছু নিয়ে আমাকে বলতেছে যে এগুলো নিয়ে তুমি ঢাকা যাও, তোমাকে ফোন দেবো। পরে আমি ঢাকা আসছি, ঢাকা এসে রাজারবাগ পুলিশ লাইনের অপোজিটে একটা হোটেলে উঠছি, ওইখানে ছিলাম। পরে থাকার পর বলতেছে তুমি কালকে সকালে পরিবহন, তুমি যাবা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন।
আচ্ছা,
পুলিশ লাইনের অপোজিট সাইডে।
আমি
বলছি কি কি করবো, বলছে তুমি গাইডিং এর চাকরি নাও। পরে আমি বললাম যে গাইডিং আমার অনেকদিন এমনি শখ ছিল যে গাড়িতে জব টপ করা, যে একটা বিএসি গাড়ি, আমি রাজি হয়ে গেলাম। আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চাকরি করবো কিভাবে ওইখানে, মানে কার মারফতে যাবো, আরো রেফারেন্স তো অবশ্যই লাগবে। বলছে কোন রেফারেন্স লাগবে না, তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, এই বুদ্ধিটা কাজে লাগাবা, দেখবা কাজ হয়ে গেছে। বলছে হ্যাঁ ঠিক আছে বলেন। বলে গিয়ে পরিবহনে যে জিএম ঢাকার, যে ওনাকে গিয়ে বলবা যে স্যার আসলে আমার ফ্যামিলিতে বলতে আমার ফ্যামিলিতে কেউই নাই, আমার বাবা মা নাই বা কেউ নাই, আমি একা আমার নানুর কাছে বড় হয়েছি, তো যদি আমাকে একটা চাকরি দিতেন আমার ভালো হতো।
ওকে,
ওনাকে বলার সাথে সাথে ওকে হয়ে গেল,
হয়ে গেল।
হ্যাঁ হয়ে গেল।
ওকে,
আমার দিকে শুধু একটু দেখছে আর কাগজপত্র কিছুই চেক করে না। বলছে ঠিক আছে যা। তো গাইডিং চার্জ থাকে আবার, ওনাদের কাছে গেলাম, ওনারাদেরকে এইসব কথা বললাম, বললে ঠিক আছে ওকে। তারপর ওইখান থেকে আমি যখন কক্সবাজার ডিউটি করি, কক্সবাজারের যে জিএম, তারপরে ডেক্সে যে কাজ করে মাহবুব, ওনার নাম মাহবুব ভাই, যথেষ্ট ভালো লোক। তো উনি আমাকে ডাক দিচ্ছে, যাবে তুমি কি ডেক্সে কাজ করবা, মানে ওনার ডেক্সে তখন লোক লাগে। তুমি ডেক্সে কাজ করলে তোমার ভালো হবে, মানে যে টিকিট সেল দেয়। বলছি আচ্ছা ঠিক আছে করবো, কিন্তু ওইখানে কি অবস্থা? বলছে স্যালারি পাবো 8,000, থাকা কোম্পানি, গ্যাস বিল, বুয়া বিল সব কোম্পানি, শুধু খাওয়ার খরচটা নিজের, আর ডিউটির সময় নাস্তা বিল দেওয়া হবে।
আচ্ছা,
তা আমি একবার যা রাজি হয়ে গেলাম, চিন্তা করলাম গাইডিং অনেক কষ্ট, কক্সবাজার দিলে সারা রাত জাগনা থাকতে হয়, এসে কষ্ট। পরে রাজি হওয়ার পরে আমি ওইখানে ডিউটি করতেছিলাম, এর মাঝখানে ওদের সাথে যোগাযোগ আছে। তা আমাকে তখন পাবনা থেকে ফোন দিল যে তুমি কি ভাবে গাইডিং করো না। তা আমি যে কিন্তু ভাইয়া পর্যায় পর্যায় কমে যে চেঞ্জ হচ্ছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, এটা ওদেরকে বলতেছি না। ওরা যখন আমাকে ফোন করে তখন আমি বলি, মানে ওদেরকে বলি আমি এটা যাচ্ছি। এর ভিতরে কিন্তু আমার ওয়াইফের সাথে যোগাযোগ আছে, চলতেছে বা যাচ্ছি। গাইডিং অবস্থায় কিন্তু আমি বাড়িতে ছুটি নিয়ে যাচ্ছি, আসতেছি, এরকম চলতেছে। পরে যখন আমাকে ফোন থেকে ফোন দিল, কই তুমি কি করো, গাইডিং করো না? আমি বলছি না, আমি তো ডেক্সে বসে গেছি। ডেক্সে মানে যেখানে সেল দেয়। আমি হ্যাঁ ডেক্সে বসে গেছি, আর এটাই হচ্ছে আমাদের কক্সবাজারের মেইন অফিস, এখানে আমাদের সবকিছু হয়, আমি ওইখানে ডিউটি করি। বলছি ডেক্সে কাজ করো, টাকা পয়সা তো মেলাই হাতাম। আমি হ্যাঁ অনেক টাকা পয়সা এখানে, কারণ এটাই হচ্ছে মেইন কক্সবাজারে, যত টাকা পয়সা সব এখান থেকে হয়, এখানে আসে। পরে বলতে যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, গেছেন থাকো, তারপর চলে আসে এখানে।
আচ্ছা,
এটা বল। তো ভাই আরেকটা জিনিস বলি, কক্সবাজারে আমি যখন ডেক্সে কাজ করতেছি, তখন আমার যে জিএম, মানে জিএম এর পরে যিনি মাহবুব ভাই, উনি বলতেছে তুমি অ্যাকাউন্ট স্যারের কাজটাও শিখো। তা আমি কি করি, এরকম শিখতে থাকি আমার সাথে, এরকম শিখতেছি শিখতেছি। ওদিক দিয়ে আমাকে ফাবনা থেকে ফোন দিয়েছে, কি ভাই তুমি আসো না, চলে আসো, কিছু টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে আসো, সমস্যা। আসলে ভাই আমার ভিতরে তখন ওরা যেটা বলতো আমি ওটা কেন জানি আমার করতে ভালো লাগতো, যেটাকে বলে আমার ভিতরে ওই জিনিসটাই তখন কাজ করতো। তারপর আমার মধ্যে চিন্তা আছে যে হ্যাঁ তাহলে তো ঠিকই, আমি চলে যাই চলে যাই, এরকম ভাব। তো আমি কি করছি, একদিন বিকালবেলা মাহবুব ভাই, রাসেল ভাই, ওরা নাস্তা খাইতে গেছে আমাকে বসে, তখন ক্যাশে ছিল প্রায় 1,80,000 টাকার মতো, আর একটা মোবাইল ছিল হাওয়াই। তা আমি কি করি, ওই টাকাটার হাওয়াই ফোনটা নিয়ে আসতে চলে আসি, এখান থেকে বের হয়ে যাই।
তারপরে
আমি চলে এসে বিকল্প রাস্তা দিয়ে একবারে টাউনের ভিতরে ঢুকি, ঢুকার পর একটা হোটেলে থাকি এক রাত। আর একটা কথা বলি ভাইয়া, যখন আমি ওখান থেকে চলে আসি, ঠিক তার 15 দিন পরে আমার ওয়াইফের গর্ভে একটা ছেলে বেবি চলে আসে।
মানে আপনার ওয়াইফ কনসিভ করে?
হ্যাঁ কনসিভ করে। তার ঠিক 15 দিন পরে ডেট পড়ে যে বেবি হবে, এরকম একটা ডেট পড়ে। আমি কিন্তু ভাইয়া এর মাঝখানে আমার ওয়াইফের সাথে কোনো ধরনের সমস্যা কোনো কিছু হয় না, সবকিছু ভালোই চলতেছে। কিন্তু আমার ফ্যামিলিতে কি, আমার ওয়াইফের ফ্যামিলি থেকে কেউ কোনো, মানে যে ছেলেটা যে বিয়ে করছে তার ফ্যামিলির কি অবস্থা বা ফ্যামিলিতে যায়, এরকম কেউই কোনো কিছু করে না, জাস্ট এইভাবেই চলতেছে। সবাই দেখতেছে আমি সবকিছু দিচ্ছি পাচ্ছে, ও মানে সুন্দর চলতেছে, এই কারণে হতে যাচ্ছে না। পরে আমি টাকাটা নিয়ে ওইখান থেকে ওই হোটেলে থাকি, সারা রাত ঘুমাই নাই, একদম ভোরবেলা আমি ঠিক 5টা বাজে আমি হোটেল থেকে বাইর হয়ে ফার্স্ট একটা গাড়ি কক্সবাজার থেকে চিটং এ আসি, ওই গাড়িতে আমি চিটং চলে আসি। আমি রাতে ব্যাক করি না গাড়িতে, যেন রাতে যদি ওরা কোথাও চেক করে ধরা খাই, এই কারণে। আমি পরের দিন এই ভোরবেলায় চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমি কি করছি, আমাকে বলছে যে কত টাকা আনছো। তখন ভাই আমার মাথায় একটা কাজ করছে যে আমার বেবি আসবে, দেখাচ্ছে এখানে অনেক খরচ আছে, ওরা দেখাচ্ছে এই টাকা থেকে আমাকে কম দিবে। তখন আমি ওদেরকে শুধু বলি যে ভাই বেশি টাকা পাই না, 1,00,000 টাকা, আর এই মোবাইলটা নিয়ে আসছি। তো মোবাইলটা অলরেডি আমার কাছে রেখে দেই, ওদেরকে 1,00,000 টাকা দিয়ে বাকি 80,000 টাকাই আমার কাছে রেখে দিই, কারণ আমার ওয়াইফ। তখন আমি বলতেছি ভাই এখন আমি কই যাবো, বলতেছে কিছুদিন ঘুরো। তখন আমি কি করি, গাজীপুর বিআরটিসিতে আবার গিয়ে উঠতে দিই।
ওকে,
বিআরটিসিতে আবার 1 মাসের জন্য ভর্তি হই, কিন্তু 1 মাসের জন্য ভর্তি আমি 15 দিনে ড্রাইভিংটা শেষ করে আমার ওয়াইফের ডেট পড়ে গেছে, আমার ওয়াইফের কাছে চলে যাই, ওয়াইফকে হাসপাতাল ভর্তি করানো হয়। হাসপাতাল অপারেশনে আমার ছেলেবাবু হয়, তো ছেলেবাবু হয় ওইখানে। আমি বলছি যে আমি 15 দিনের ছুটিতে আসছি, আমি এখানে থাকবো।
ওকে,
পরে আমি আবার ফোন দিলাম ভাই এখন আমি কি করবো।
তখনও আপনার বাড়িতে আপনি জানান নাই আপনার ওয়াইফ বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে?
আমার ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ নেই।
স্ট্রেঞ্জ, বলেন। তারপর আপনার এমন তো না যে আপনার ফ্যামিলি আপনাকে বের করে দিয়েছিল?
না না।
কেন, মানে যোগাযোগ করেননি কেন আপনার বাড়িতে? আপনার মা
মানে এই কাজগুলো করছি, এগুলো তো মানে তখন এমনি মাঝে মাঝে মনে হতো যে যোগাযোগ করি, আবার ভাবতেন যে ফ্যামিলিতে যোগাযোগ করলে কি বলে না বলে। কাজ
পরিবারে তখন
শুধু একমাত্র বাড়িতে, তখন কিন্তু আমার বড় ভাই বিয়ে করেন, আমার ভাবি ছিল আর আমার মা ছিল, আর মেজো ভাই বাড়িতে বেশি থাকে।
চিন্তা করুন অবস্থা, বলুন। তারপর
তারপর আমি বলছি ভাই কি করবো। পরে বলতেছে ঠিক আছে কি করবো, এটা হাতে টাকা আছে? আমি কই হ্যাঁ আছে কিছু, কিছুদিন চলো তারপর বলতেছি কি করবো। তখন তো আমি কি করবো, তখন একবার যে আমার টাকা যখন শেষ হয়ে আসতেছে, আমি বলছি ভাই এখন আমি কি করবো। বলছে যে এক কাজ করো, তোমার ওয়াইফের ভাইটাই নাই। আমি কই হ্যাঁ আছে ভাই, তুমি এক কাজ করো, তোমার ওয়াইফকে বলো যে তুমি তোমার ওয়াইফের ছোট ভাইকে একটা চাকরি দিবা, তো সরকারি চাকরি, ওদেরকে বলো তোমাকে কিছু টাকা ম্যানেজ করে। আমি আমার ওয়াইফকে বলি যে তোমার ভাইকে, ছোট ভাইকে একটা সরকারি জব নিয়ে দেই, এক কাজ করে তোমার ফ্যামিলিকে বলো 2,00,000 টাকা জোগাড় করতে। ও কি করে, ওর ফ্যামিলিকে বলে, ওর ফ্যামিলি এক পর্যায়ে রাজি হয়ে যায়।
ওকে, ও ফ্যামিলি কি মানে এরকম টাকা দেওয়ার মতো মানে?
না, যেটা বলতেছি এটা তো রাজি হয়ে গেলে, কিন্তু ওর ফ্যামিলিটা আসলে অত বড় না, একদম নিম্নবিত্ত যেটাকে বলে, একদম নিম্ন, মানে এমনি ওদের কিছু গরু টরু আছে এই আর কি।
ওকে,
পরে ওর রাজি হয়ে যায়। রাজি হয়ে কি করে, একটা গরু বিক্রি করে 1,00,000 টাকা সুদে নিয়ে আমাকে 2,00,000 টাকা
ম্যানেজ করে দেয়।
হ্যাঁ,
ওকে,
দেওয়ার পর কি করে, আমি ফোন দিই যে ভাই এরকম এরকম 2,00,000 টাকা দিছে। আসলে ভাইয়া তখন কিন্তু আমার ভিতরে মানসিক যে একটা বোধ মানুষের ভিতরে থাকে ওই জিনিসটা আমার ভিতরে তখন ছিল না। টোটালি আমি তখন একটা অন্য জগতে ছিলাম, অন্য একটা স্বপ্ন নিয়েছিলাম।
2,00,000 টাকা নিয়ে আপনি হারুনকে দিলেন?
হ্যাঁ, 2,00,000 টাকা হারুনকে দিয়েছি, হারুন আমাকে 50,000 টাকা দিল বাকি টাকাটা।
মানে কি আলটিমেটলি কোন চাকরি বাকরি কিছু দিবে না সেটাকে আপনাকে বলে নিয়েছিল, নাকি চাকরি দিবে?
চাকরি মানে আমাকে বলছে মিথ্যে বলতে, চাকরি তো দেবেই না।
আপনি জেনে শুনেই কাজটা করেন?
হ্যাঁ, জেনে শুনে।
ওকে,
পর আমাকে 50 দিল, বললো কিছুদিন ঘুরো। কম ঘুরতেছি চলতেছি, যখন আমার টাকাটা শেষ হয়ে আসতেছে বলতেছি ভাইয়া এখন আমি কি করবো? পরে হারুন বলতেছে সমস্যা নাই, তুমি আসো, আমি বাইরে ভাবনাতে বলতেছি তোমাকে কিছু টাকা দিবে। তো আবার আমাকে,
কিন্তু এই যে টাকাটা আপনি নিয়ে আসলেন আপনার শ্বশুর বাড়ি থেকে, আপনার পরিবারে কোনো সমস্যা হচ্ছিল না এটা নিয়ে?
না, কেন, আমার ফ্যামিলি পরিবারের সাথে তো আমার যোগাযোগ নেই।
কিন্তু আপনার বউ তো আপনার সঙ্গে ঝামেলা করার কথা।
না, কেন ঝামেলা করবো, ওর ভাইকে তো আমি চাকরি দিবই বলছি। এটা বলছি যে কোরবানি দিয়ে পরে দেবে।
আচ্ছা, তারপর
মানে একটা সময় নেই যে 3-4 মাস পরে চাকরিটা কনফার্ম হয়ে যাবে। পরে এরকম চলতেছে চলতেছে, পরে আমার যখন আমার টাকা শেষ হয়ে আসতেছে, পরে হারুন কি করছে আমাকে 20,000 টাকা দিল। তো 20,000 টাকা দিয়ে আমি আবার কিছুদিন চলতেছি, এদিকে আমার ছেলেটাও বড় হচ্ছে। পরে ছেলে যা যা দরকার, মানে আমার ওয়াইফ সন্তান, মানে ওদেরকে কোনো দিক দিয়ে আমি ত্রুটি রাখি না, এই জিনিসটা দিচ্ছি না বা এই জিনিসটা বা ওর সাথে সমস্যা হচ্ছে এরকম কিছু না, স্বাভাবিক ভাবে চলতেছে সবকিছু। তারপরে বললো যে ঠিক আছে এক কাজ, আচ্ছা শুনো এক কাজ করো, তোমার ওয়াইফকে বলো যে চাচাতো ভাই মামাতো ভাই বা এরকম কেউ থাকলে বিলে চাকরি দিবে, কিছু টাকা আবার তুমি নিয়ে আসো। তাই বলছি কি চাকরি দিবে, কি বলে নিয়ে আসবে, আগের থেকে তো নেই। বলছে আরে সমস্যা নেই, এটা বলবা যে একটা গাড়িতে চাকরি দেবো, তোমরা 20,000 টাকা করে তোমাদের জামানত লাগবে, কেউ যদি মানে কেউ যদি করে তাহলে বলো চাকরিটা দিয়ে দিব।
ওকে, ওকে,
তো এক পর্যায়ে ও বললে ওরা রাজি হয়, তিনজন রাজি হয়ে 3,000 করে 60,000 টাকা আমার হাতে দেয়। আমি কি করছি, হারুনকে নিয়ে 40,000 দিছি ভাই, 40,000 পাইছি আর তো পাইনি, মানে 20,000 টাকা আমার কাছে রেখে দিচ্ছি, কারণ আমার লাগতে। তো হারুন কি করলো, ওইখান থেকে 10,000 টাকা আমার দিয়ে বললো এইদিকে কিছুদিন ঘুরো। তো ঘুরার পর ওদেরকে চাকরি দেওয়ার কথা ছিল এই মাসের 1 তারিখ।
আচ্ছা,
এই মাসের 1 তারিখ আমি বাড়ি থেকে আমার ওয়াইফের কাছ থেকে আসছি, এই মাসের 30 তারিখ, 30 তারিখ এই কথা বলে আসছি আমার ওয়াইফকে যে আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে আমার বাবা ভাই বিদেশ থেকে আসছে, ওদের কাছে গিয়ে বলবো আমি বিয়েটি করছি, তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে।
আচ্ছা,
এই কথা বলে আমি আমার ওয়াইফের কাছ থেকে চলে আসি।
কত তারিখ আসেন সেটা?
এটা এই মাসের 30 তারিখ।
এই মাসের 30 তারিখ আপনি চলে আসেন? ওকে,
মানে গত মাসের 30 তারিখ, এই মাস তো চলতেছে,
গত মাসের 30 তারিখে চলে আসেন।
তারপরে আমি 30,000 টাকা নিয়ে আসি। এখন আমি টঙ্গিতে একটা হোটেলে উঠছি, উঠার পর হারুন ভাইকে বলতেছি ভাই আর কতদিন আমাকে এভাবে ঘুরাবেন, এখন আমাকে একটা পর্যায়ে নিয়ে যান। বলতেছি নিয়ে যাবো, এরকম করস কারণ কি, বেশি পাকনামি হয়ে গেছে মানে হারুন ভাই আমার সাথে এইসব কথা বলে। আমি বলছি পাকনামি কি ভাই, আমার সাথে আমি তো অনেক কিছু করলাম আপনাদের জন্য এতটা বছর, প্রায় 3 বছরের মতো, তা আমার কিছু হবে না? বলছে হবে হবে, এরকম করস কেন? পরে আমি বলছি যে ভাই কবে আর হবে, মানে আমি এখন একটু উত্তেজিত হয়ে যাচ্ছি। বলছে শোন যাবে, তোর ফ্যামিলি সবাইকে আমি চিনি, সবকিছু আমি চিনি, বেশি বাড়িস না, কিন্তু বেশি বাড়লে সমস্যা আছে হারুন আমাকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা বলে আমি ফোনটা রেখে দিই ওনার কাছে। রেখে দিয়ে আমি এই 30,000 টাকা নিয়ে, তখন আমি হোটেলে যখন ছিলাম তখন আমি কি করছি, আমার মনে একটা জিদ আসছে যে ওদের সাথে আর কন্ট্যাক্ট করবো না। এটা কি করে আমি আমার সবগুলা সিম অফ করে এখন আমি আরেকটা নতুন সিম নিয়েছি, ওটাতে নেট ছিল, আমি নেট নিলাম। নেট নিয়ে ওই ভাইয়া ও কক্সবাজার থেকে আমি যে ফোনটা নিয়ে আসছি ওটাই কিন্তু আমি ব্যবহার করছি। পরে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর, ফেসবুক অ্যাকাউন্ট ফার্স্ট খুললে কিন্তু কিছু ফ্রেন্ডের লিস্ট আছে, তা আমি ফেসবুক অ্যাকাউন্টটা খোলার পরে আমার যে ফ্রেন্ড গুলো ফার্স্টে শো করলো সব মানে IS নামে, মানে IS এর পতাকা বা বাংলাদেশে IS লেখা বা মানে IS এর বিভিন্ন ইয়ে দিয়ে নাম দিয়ে লেখা। তা আমি কি করলাম,
কবে খুলেছেন
এটা? এই মাসে ফার্স্ট।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। যারা যাহা বলিব সত্য বলিব, এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আর জি কিবিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
জাভেদ, আপনি আইডি খুললেন এবং বিভিন্ন রকমের আইডি থেকে আপনার ওখানে রিকোয়েস্ট আসছিল, সেখানে ISL পতাকা দেওয়া বা ওরকম কিছু।
ফেসবুকে তো যে কোনো ফেক আইডি করতেও পারে অনেক
সময়। আমার কাছে মনে হচ্ছে কি, যে এই জগৎ থেকে মানে ওদের কাছ থেকে যেহেতু সরে যাচ্ছি, দেখি এই লাইফটাতে ঢোকা যায় কিনা, তখন আমার হাতে 30,000।
মানে আপনার মনে হচ্ছিল যেভাবেই হোক এই IS এর জঙ্গি এসবের মধ্যে ঢোকা যায়,
ঢোকা যায় কিনা আমার
ভিতরে? আপনি জানতেন আপনি পুরো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে?
হ্যাঁ, অবশ্যই।
জানার পরেও আপনি চিন্তা ভাবনা করলেন এখানে ঢোকার জন্য?
হ্যাঁ।
কেন আপনি চিন্তা ভাবনা?
আসলে যে একটা কথাই বললাম, তখন আমার ভিতরে কোন মনুষ্যত্ব জিনিসটা ছিল।
কিন্তু আমার কাছে অবাক লাগছে, আমি যা বলিব সত্য বলিব তো যতগুলো স্টোরি এখানে পেয়েছি, এবং নো ডাউট মানে সন্দেহাতীত ভাবেই প্রত্যেকটা অপরাধীর পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। আপনার অপরাধী এরকম দুর্ধর্ষ রকমের অপরাধী হওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি? আমি তো শক্তিশালী কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছি না। যে মানুষ একটা থাকে না যে আমার একটা কোনো কারণ আছে, সে কারণে আমি এই এরকম একটা ঘটনা ঘটালাম। আপনাকে শুধু লেখাপড়া করাতে রাজি হয়নি আপনার ফ্যামিলি, যে কারণেই আপনি এরকম ক্রাইম
মানে আস্তে আস্তে খারাপ হয়ে যায়।
কিন্তু খারাপ হয়ে যাওয়া মানে আপনি IS এর ব্যাপারটা জানেন? IS এর মতো জঙ্গি নিজের নাম লেখানো মানে কি একটা নিশ্চিত ভাবেই আপনি যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদে পড়বেন?
সব জানি।
এবং সরকারি ব্যাপারে যে চরম পর্যায়ে কঠোর এটা আপনি জানতেন?
হ্যাঁ, সব জানতাম।
জেনে শুনে আপনি ধরনের কাজ করেছেন? ওকে, আপনি কি করলেন আমাকে একটু বলেন। তারপর
তখন আমি ওদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে শুরু করি, সবাই অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে সবাই মেসেজ পাঠায়, মানে সালাম দেয়।
মানে ফার্স্ট অফ অল যে এইগুলো আইডি এগুলো সত্য আছে কিনা সেটা
মানে আমি
জানি না, বাট আপনি যেহেতু ফেসবুকে প্রথম ঢুকেছেন আপনি এভাবে করছিলেন। তারপর
তো দেখা যাচ্ছে আমি পাঠাচ্ছি বা ওরাও পাঠাচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে। তো আমি কখনো কাউকে মেসেঞ্জারে কিছু বলি নাই, ওরাই মেসেঞ্জারে যা যে আমার রিকোয়েস্ট পাঠাচ্ছে অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে পাঠাচ্ছে, মানে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, কি অবস্থা আছিস? আমি হ্যাঁ। তখনই আমি মেসেঞ্জারে এরকম প্রায় আমার ফ্রেন্ড হয়ে গেছে 100-এর উপরে ফেসবুকে, সব IS নামে, মানে ভালো কোনো ইয়ে না, মানে হোক সেটা অরিজিনাল বা ডুপ্লিকেট, বাট আমি ওদের ভিউ প্রোফাইলে গিয়ে দেখতেছি যে এরকম IS সম্বন্ধে সব কিছু লেখা। হ্যাঁ, তো এরকম হতে হতে মেসেঞ্জারে আমার সাথে প্রায় 3-4 জনের কথা হতো। তো একটা মজার বিষয় কি, আমি যখন মেসেঞ্জারে কথা বলতাম, মেসেঞ্জার থেকে বাইর হয়ে আবার যখন ওদের সাথে কথা বলতে যেতাম মেসেঞ্জারে, দেখতাম আমার সবকিছু হাওয়া উধাও হয়ে গেছে, নাই মেসেঞ্জারে কিছু নেই, ওদের সাথে যা করছে। আমি জিজ্ঞেস করতাম যে ভাই, আমি যে মেসেঞ্জারে কথা বললাম জিনিসগুলো কই, বলতেছে আসলে আমার ফেসবুকে একটা সমস্যা, তো ওই জন্য হয়তো চলে গেছে, মানে ওরা এটা বলতো। তো মেসেঞ্জারে ফার্স্টে এরকম কথা ফোন করতে হতো একজন মাহবুবুল ইসলাম নাম মেসেঞ্জারে, ফেসবুকে IS এর। তো উনি আমাকে এক পর্যায়ে কিছু নিয়ম কানুন দেয় মেসেঞ্জারে, কিছু বই, ফার্স্টে আমাকে 3টা বই দেয়,
ওকে,
জিহাদ, তাওহিদ, আর একটা হচ্ছে দিবাক।
কি বই? জিহাদ, তাওহিদ,
দিবাক।
দিবাক?
হ্যাঁ, দিবাক।
আইডিয়া?
আর বলে যে তুমি যে আইসা আসবা এখানে, আসতে আসলে যতটা আশা বলাটা যত সোজা, আসা তো অনেক কঠিন, অনেক পরিশ্রম বা অনেক কিছু করতে হয়, আর এখানে প্রতি মাসে IS কে কিছু সদকা দিতে হয়, যারা আইসে কাজ, আইসে যারা কাজ করে A to Z, সবাই IS কে কিছু সদকা দিত, IS এর প্রধানের কাছে, মানে সদকা বলতে কিছু টাকা দিত।
ওকে,
তাই বলছে যে আচ্ছা ঠিক আছে আমি রাজি, কত টাকা দিতে হবে? বলছে যে 10,000 টাকা। আমার মেসেঞ্জারে অবশ্যই স্পষ্ট লাগছে 10,000 টাকা। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি এটা দিতে রাজি,
আরেক ধরনের ভাবতে পারছি আর কি, যাই হোক।
আচ্ছা, পরে বলতেছে যে এটা তো দিবা, এরপরে তো প্রতি মাসে দিতে হবে। আমি বলছি এটা তো কিভাবে দেবো? আমি বলছি যারা IS আছে তারা কিভাবে দেয়, কয় সেটা তোমার জানার বিষয় না, কিন্তু পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে এইভাবে ওর সাথে অনেকটা গভীরে চলে যাচ্ছি আস্তে আস্তে, বলছি তুমি আগে এগুলো, মানে ও আমাকে কিছু ডিটেলস দিচ্ছে যে এগুলো এগুলো করো, এই নিয়ম, এই নিয়ম পালন করো। আর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে এক পর একদিন আমাকে বলতেছে যে মেসেঞ্জারে আসলে সবকিছু কথা ফোন করা ঠিক না, তোমার ফোনে কি নামে একটা সফটওয়্যার আছে।
আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি ফলস, বিকজ ও এক ধরনের ভাগ্যবাদী ছাড়া কিছু না, মানে থাকে না কিছু মানুষ বিভিন্ন ঘটনার সুবিধা নেয়। হ্যাঁ, তো এরকম কিছু ফলস আইডি, সেটাই আমি গেস করছি, সামনে গেলে নিশ্চয়ই এটা এস্টাবলিশড হবে আমার কাছে মনে হচ্ছে। ওকে, বলুন। তারপর
আমাকে বলতেছে যে তোমার ফোনে কি নামে একটা সফটওয়্যার আছে, ওইটা আছে? আমি বলছি যে না, তুমি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে আমার নাম সার্চ করো, চলে আসবে। পরে আমি সফটওয়্যারটা ডাউনলোড করি, ডাউনলোড করে আইডি খুলে আইডিটার নাম দিই জাভেদ মুন্সি। তো আমি ওকে বলি, এরপরে মেসেঞ্জারে যাদের সাথে আমার কথোপকথন হয়, অনেক নাম ছিল, আমি আসলে সঠিক সবগুলো বলতো, তো সবাইকে আমি আমার এই আইডিটা দিই, তো সবাই আমার সাথে অ্যাড করে। পরে আইএস এর কিছু লিঙ্কের সাথে অটোমেটিক আমার এই মানে জয়েন হয়ে যায়। আর সবাই আমাকে দেখাচ্ছে, কিছু ভিডিও পাঠাচ্ছে কিভাবে প্রশিক্ষণ দেব, এইসব ভিডিও পাঠাচ্ছে। কেউ মানে একটা লোক অলরেডি আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে নাম, তো ওর সাথে ও এমন একটা পর্যায়ে চলে গেছে যে ও বলতেছে ঠিক আছে তুমি কিছুদিন এই জিনিসগুলো ফলো করো, এরপরে মানে তোমাকে আমি ডাকবো। আমাকে বিভিন্ন প্রকার লিঙ্ক দিয়ে আমার ভরে ফেলছে, লিঙ্ক গুলা ক্লিক করলে সব আইএস এর ডিটেলস চলে আসতেছে। তো আমি এক পর্যায়ে কি করলাম, আমি ডিসিশন নিলাম যে আসলে আমি যেটা করতেছি ওদের সাথে আইএস যে একটা সংগঠন ওই রকম ভাবে আমি পাচ্ছি না বা আমার মিলছে না, আর আইএস এ যাবো মানে কোন সময় আমি কি হয়ে যাই এটা আমি নিজেও জানি না। মানে আমার ভিতরে তখন এই জিনিসগুলো কাজ করতেছে যে মানে এখন আমি এক তারিখ থেকে গত মাসের এই পর্যন্ত আমি একটা রাতও ঘুমাইনি, আমার একটা রাতও ঘুমাইনি।
তারপরে আপনি কি করলেন?
মানে আমার ভিতরে তখন আমার আস্তে আস্তে মানে আমি যে চলে আসছি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, মানে আমার ছেলে, আমার বাবা মা, ওদের প্রতি কেন জানি আমার টান আস্তে আস্তে এখন আসতেছে যে আমি ওদের কাছেই ফিরে যাব, এই জগৎটা থেকে আমি ওদের কাছেই ফিরে যাব। তো আমি কি করলাম, এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে না আমি র্যাবের কাছে যাই, যেহেতু আমার ফোনে সব ডিটেলস আছে আমি র্যাবের কাছে যাই, গিয়ে দেখি ওনারা আমাকে, কারণ আমি সত্য বলবো এটা যদি আমার মরণ হয় কোনো প্রবলেম নেই, মানে এরকম একটা জিনিস এখন ভিতরে কাজ করতেছে।
র্যাবের কাছে কি আপনি সব স্বীকার?
হ্যাঁ সব স্বীকার করবো, এ টু জেড যা আছে আমি সব স্বীকার করবো। পরে আমি র্যাব এক নম্বরে জসীমউদ্দিনে যাই, উত্তরাতে গিয়ে গেটে আমি বলি যে আমি কিছু কথা বলবো। পরে আমি ওষা যাওয়ার আগে আমার কাছে র্যাবের 1 থেকে একদম 11 পর্যন্ত, না জানি 10 পর্যন্ত সবার নাম্বার সেভ করা আছে।
সবার নাম্বার তো থাকার সবার কাছেই থাকবে, বিকজ এটা পাবলিক সেবার জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ সেটা সমস্যা না, বলেন। তারপর
তো আমি গিয়ে কি করছি, বলছি যে আমি আসতেছি, বলছি ঠিক আছে আসো। পরে আমি গেটে যখন বলতেছি তখন উপর থেকে কেউ ফোন করে বলছে যে হ্যাঁ ওকে ভিতরে নিয়ে আসো। পরে আমাকে এমনি স্বাভাবিক মানুষের মতোই ভিতরে নিয়ে গেল, শুধু আমার ব্যাগটা রেখে গেলাম, চেক করলো কিছু পাইলো না, পরে আমাকে নিয়ে গেলো। আমি একজনের কাছে এরকম আপনার কাছে যেরকম বলতেছি পুরো ডিটেলস বলছি, বলছি আরে উনি বলতেছে কার সাথে কথা বলছে, স্যার এখানে একটা ছেলে আসছে কিছু অপরাধ করছে আর আইএস এ ফাইমারি ভাবে জড়িত, ওনাদের ভাষায় বললো ও ফাইমারি ভাবে জড়িত। পরে বলছে ঠিক আছে ওকে নিয়ে আসো। পরে উপরে স্যারের কাছে যখন নেবে শুধু বলছে যে হ্যান্ডকাফার চোখে কাপড় বাঁধার জন্য, তো কি করলো আমার হ্যান্ডকাপ লাগালো না, চোখে শুধু একটু কাপড় বেঁধে আমাকে উপরে একজনের কাছে নিয়ে গেল। আবার ওনার কাছে আমি সব বলছি কিন্তু উনি কে বা কাহারা আমি দেখিও না, জানিও না, আমার চোখটা ভালো আছে, শুধু নিয়ে গেল আমি বললাম। ওনার কাছ থেকে নেওয়ার পর উনি বলতেছে কিছুক্ষণ ওয়েট করো আরেকজন আসতেছে ওনার কাছে, এরকম আমার প্রায় 4-5 জনের কাছে সব বলতে হয়েছে।
আপনি ডকুমেন্টস গুলো দেখিয়েছিলেন?
হ্যাঁ আমি ফোন টোন সব ওদেরকে দেখেনি। পরে কি করলো লাস্টে আমাকে, তখন এরকম করতে করতে আমার রাত প্রায় 8টা বেজে গেল, তখন আমাকে একটা সাইড রুমে নিয়ে ওনারা আমাকে খাওয়ার দিল। তবে ভাইয়া এর ভিতরে কেউ আমাদের সাথে কোন ধরনের খারাপ বিহেভ বা খারাপ কোনো কথা কেউ কিছুই বলেনি, সবাই মানে স্বাভাবিক ভাবে আমাকে। পরে বলছে যাবে আসলে তোমার সবগুলো জিনিস রিটার্ন দিচ্ছে, এই যে তোমার জিনিসগুলো তুমি নিয়ে যাও, আর এই ছাড়ের সাথে কথা বল। পরে উনি ফোনে কার সাথে আমাকে কথা বলাই দিচ্ছে জানি না, উনি বলছে যাবে আসলে তোমার জিনিসগুলো আমরা হয়তো ওইভাবে জড়িয়ে গেছো এরকম কিছু পাই নাই, মানে জড়িত আসো এরকম কিছু পাই নাই, তো তো ঠিক আছে যাবে তুমি যাও, তোমার কোনো প্রবলেম হলে আমাকে বইলো, এটা বলে আমার সবকিছু আমাকে রিটার্ন দিয়ে ওইখান থেকে চলে আসে। আসার পর আমি কি করি, একদিন ছিলাম ঢাকাতে, একদিন ছিলাম, থাকার পরে আমার ভিতরে একটা ঘৃণা জন্মালো ভাইয়া যে আমি এদেশে থাকবো না, আমি ইন্ডিয়াতে চলে যাবো। তখন আমার হাতে মাত্র আছে কত 3,000 টাকা, এর ভিতরে আমার সব টাকা শেষ হয়ে গেছে।
না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে র্যাবের বিষয়টা আপনি যেটা নিয়ে আসলেন, আপনি আপনার জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টার জায়গাটা থেকে আপনি ওনাদের কাছে গিয়েছিলেন, এবং আপনার একটা সন্দেহ ছিল যে আপনি আদৌ আইএসআর বিষয়ে জড়িয়ে পড়ছেন কিনা, এবং সে কারণেই যেহেতু বর্তমান সরকার একটা সুযোগ দিয়েছিল সবাইকে এবং এখনো দিয়ে রেখেছে যে যারা এই ধরনের কাজে জড়িয়ে পড়েছে, যাদের একটা ভেতর থেকে অনুসূচনা আছে যে তারা ভালো কাজে জড়ায়নি, বিভিন্ন রকমের তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করবে, তাদের জন্য দরজা খোলা রেখেছে সরকার, তো সেই জায়গাটা থেকে আপনার সঙ্গে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা ভালো ব্যবহারই করেছেন, এটা অবশ্যই আশার দিক। তো আপনি সেটা করলেন এবং ওখান থেকে আপনার প্রতি যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে সেটা যথোপযুক্ত এবং বেস্ট ট্রিটমেন্টই ছিল বলে আমি মনে করি। যাই হোক, তারপরে আপনার জায়গাটা থেকে আপনি কি করলেন?
তারপর আমি কি করছি, আমার কাছে তখন বাংলা ছিল 3,000 টাকা, তো আমি 1,000 টাকা দিয়ে ইন্ডিয়ান 770 টাকা আমাকে দিল। ভাবছি যে ইন্ডিয়ায় চলে যাবো, এদেশে আর থাকবোই না, নিজের লাইফটা একবারে শেষ করে দেবো। মানে আবার আমার নেগেটিভ চিন্তা মাথায় চলে আসলো র্যাবের কাছ থেকে আসার পর। তো আমি আয়েশা কি করছি, আমি সিলেট, আমি তো যেহেতু যে বললাম ভাই আমি জায়গা জায়গায় শুধু ঘুরতাম, ওই যে আমাকে ঘুরতে দিত, আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরছি, সব জায়গায়। পরে আমি জাফলং গেছি, ওইখান দিয়ে দেখলাম যে ইন্ডিয়া বর্ডার কিছু নেই, যাওয়া যায়। আমি কি করলাম, ওই দিন রাতেই আমি টিকিট কেটে আমি সিলেট চলে গেলাম। জাফলং গিয়ে আমি ভাবছি তামাবিল দিয়ে ডুববো, তামাবিল নামে একটা জায়গা আছে, আর একটা আছে জাফলং ফয়েন্ট। জাফলং ফয়েন্ট থেকে ইন্ডিয়া বাংলাদেশে কোনো তার কাটা নাই, কিছু নাই, ওপেন, মানে দুই সাইডে বিজিবি পোস্ট আছে। আমি কি করলাম, তামাবিল নাম
ইন্ডিয়াতে যাওয়ার টার্গেটটা কেন,
মানে এই যে আমাকে এখান থেকে বের করে দিল, আমি ভালো হতে আর পারলাম না, কিভাবে ভালো, আমি তো ফ্যামিলির কাছে গিয়ে বলতে পারবো না যে আমাকে ভালো করে দেন, বা আমার তো এমন পরিচিত ভালো লোক নাই যে বলবো ভাই।
আপনার একটা জিনিস মনে হচ্ছিল যে সামহাও আপনি স্পয়েলড হয়ে গিয়েছেন, ধ্বংস হয়ে গিয়েছেন।
ধ্বংস হয়ে গেছি।
আপনার বাচ্চার বয়স কত? কত
এখন বর্তমানে? ছয় মাস।
ছয় মাস,
ওকে।
সামহাও আমার কেন জানি মনে হচ্ছে আপনার আসলে একজন সাইকিয়াট্রিক কে দেখানো উচিত, মানে একজন মনোবৈজ্ঞানিকের কাছে যাওয়া উচিত। যাই হোক, আমি না সেটা নিয়ে আর পরে কথা বলবো, বিকজ আমাদের এখানে তো একজন সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম, তিনি আসলে কি বলেন সেটাই আসলে আপনার জন্য সেই প্রেসক্রিপশনটাই ফলো করা উচিত হবে। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন, তারপর মনে হচ্ছিল আমি ইন্ডিয়াতে চলে যাবো।
হ্যাঁ, তখন আমি
তামাবিলে,
হ্যাঁ তামাবিল চলে গেলাম। তামাবিল দিয়ে দেখতেছি মানে ইন্ডিয়াতে ঢুকার রাস্তা আছে, মানে ইয়ে আছে, গেট আছে, বাট ইন্ডিয়া থেকে গাড়ি আসছে, বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম। আমি ওপেনে আমার ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে তামাবিল থেকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকে গেল। বাংলাদেশি ফোস্টটা আমাকে ধরলো না, ইন্ডিয়ান ফোস্টটা আমাকে জিজ্ঞেস করলো।
আচ্ছা,
ওপেন, কিন্তু ওইখান থেকে যাওয়া আসা অনেক টাফ। আমি হেঁটে আসতে সোজা চলে যাই। মাঝখানে আরেকটা কথা ফেলে দিছি ভাইয়া, সেটা হচ্ছে আমি র্যাবের কাছ থেকে আসার পর যখন আমার মনে এই জিনিসটা জাগলো, আমি কি করছি, আমার ইন্ডিয়াতে চলে যাবো যেহেতু ভাবতেছি, আমার প্রয়োজনীয় যা যা ছিল, মানে আমার জামা কাপড় সারা সবকিছু আমি প্যাকিং করে আমার ওয়াইফের কাছে আছে পরিবহনে পাঠাই দিছি। বাট আমার, আমি আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ নাই, তবে ওর ঠিকানা ওর নাম্বার দিয়ে পাঠাই দিছি, ও আদৌ পাইছি কিনা সেটা আমি জানি না। আমার ফোন, চার্জার, হেডফোন, বডি স্প্রে, একটা ডায়েরি, কলম, মানে এসব জিনিস যা যা ছিল সবকিছু প্যাকিং করে দিয়ে দিছি এসে পরিবহনে।
ওকে,
পরে আমার ওয়াইফ এখনো পাইছে কিনা জানি না, আর এসে পরিবহনের রিসিপ্টটা এখন আমার পকেটে আছে। তো আমি তামাবিল থেকে গাড়িগুলা আপনার শিলং শহরে যায় ইন্ডিয়ার, মেঘালয় রাজ্য হয়ে শিলং শহরে চলে যায়। পরে আমি মেঘালয় রাজ্য হয়ে শিলং চলে গেলাম, শিলং থেকে আমি গুয়াহাটি চলে গেলাম, গুয়াহাটি। ওইখান থেকে শিলং থেকে গুয়াহাটি প্রায় 200 কিলোর উপরে হবে, ভাড়া হচ্ছে আপনার ইন্ডিয়ান টাকায় 170 টাকা। ওইখানে চলে গেলাম, ওইখানে এর ভিতরে আমার এই ইন্ডিয়াতে মনে করেন যে আমি এখান থেকে তো আমি সকালবেলা রওনা দিছি, তো শিলং এ গেছি আমি হচ্ছে আপনার দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে, পরে আমি শিলং এ থেকে গেলাম ওই দিন রাতে। থেকে ওইখানে একটা মানে বাস স্ট্যান্ড আছে শিলং এ, ওই বাস স্ট্যান্ডের লোকালয় আমি থেকে গেলাম, ওইখানে ওয়ালের সাথে ডেলান দিয়ে ঘুমিয়ে গেলাম, রাতটা চলে গেল, সকালবেলা আমি গুয়াহাটি চলে গেলাম। গুয়াহাটি গিয়ে গুয়াহাটির রেল স্টেশনে নামলাম, রেল স্টেশনের ভিতরে সারাদিন ছিলাম, সারা রাত ছিলাম। পরে থাকার পর আমার ভিতরে আরেকটাই সিঙ্ক কাজ করলো যে আমি যে ইন্ডিয়াতে আসছি, ইনকেস কোনো কারণে যদি আমি ইন্ডিয়াতে মারা যাই, তাহলে তো আমার ওয়াইফ বা বউ আছে কেউই জানলো না যে আমি
ইন্ডিয়াতে যাওয়ার পরে মনে
হয়। হ্যাঁ, ইন্ডিয়াতে দুই দিন যাওয়ার পরে আমার ভিতরে এই জিনিসটা কাজ করতে, যেটা আমি কি করলাম।
বাই দ্য ওয়ে, আপনি যে ওয়াইফকে রেখে এসেছেন সে কোনো কাজ করে, সে এত ছোট বাচ্চা নিয়ে?
আমি যতদিন ছিলাম ওর কাছে ততদিন কাজ করতে দিই না, এখন কি করে, এখন তো এই মাস, শুধু এই মাস,
মানে ইনফ্যাক্ট আপনি জানেন না এখন কাজ করতো না সে, তার দিন চলবে কিভাবে, সে পয়সা পাবে কোথা থেকে?
আসলে এই জিনিসটা তো
মাথায় নাই আপনার?
না,
তারপরে আমি
মনে হচ্ছে যে আমি ইন্ডিয়াতে যে আসি, আমি যদি এখানে মারা যাই ইনকেস কোন কারণে, বাঙালি জানলে যদি আমাকে মেরে ফেলে, দেশে মরলে তো অন্তত আমার লাশ থাকে, সান্ত্বনা দিতে লাশ পাইছি, মানে এরকম একটা জিনিস কাজ করতেছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি আবার ব্যাক করবো বাংলাদেশে। তো এখানে দুই দিন থাকার পর অবশ্য আমি চাইছিলাম যে নয়া দিল্লিতে যেতে, আমি রেল স্টেশনে গিয়ে বলছি যে আমি নয়া দিল্লিতে যাব, বলছে তোমার ডিটেলস লাগবে। তখন আমার কাছে তো কোনো ডিটেলস নাই, আমি বলছি জাস্ট মিনিট স্যার, এটা বলে আমি বাইরে হয়ে চলে আসছি। আইসা ডিসিশন নিলাম যে না, নিজের দেশে যাব, মরলে নিজের দেশে মরবো, এরকম একটা চিন্তা মাথায় আসে। পরে আমি কি করলাম, এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যে যতটুকু গেছি, আবার যে রিটার্ন আসবো আমার কোনো কিছু মনে নাই, যে আমি কিভাবে রিটার্ন আসবো, কি বলবো গাড়িওয়ালাকে এসে। পরে অবশ্য এক জায়গায় যখন আসছি, রেল স্টেশন থেকে বাইরে রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন বোলাচ্ছে পাজারো গাড়ি থেকে ওই ড্রাইভার গুলা যে শিলং শিলং এরকম বলতেছে, আমি বলছি হ্যাঁ পাইছি তো শিলং এ তো। পরে আমি ওই গাড়িতে উঠে রাতের তখন প্রায় 11:30 বাজে আমি শিলং শহরে চলে আসলাম। মানে কি বলবো, আমার 3-4 গেঞ্জি গায়ে দিছি, উপরে শার্ট গায়ে দিছি, গামছা দিয়ে আমার কান টান বেঁধে রাখছি, এরপর আমার শরীর শুধু কাঁপতেছে, এত ঠান্ডা।
বিরতির সময় হলো আরো একবার, পাঁচ মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। যারা যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর জি কি প্রিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জাভেদের স্টোরি আপনারা শুনছেন এখানে, অপ্রিয় সত্য রিভিল হচ্ছে জাভেদের জীবনের। আমরা কথা না বাড়িয়ে জাভেদ আপনার কাছে আবারও ফিরতে চাই, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম।
বলেন, তারপর ঠান্ডা?
হ্যাঁ, ওইখানে প্রচুর ঠান্ডা। তো এখন চিন্তা করতেছি যে আমি যদি এখন তামাবিল দিয়ে আসি, আসাটা মনে হয় আমার পক্ষে সম্ভব হবে না। কারণ যাওয়ার সময় এক ফাঁক পাইছি, ঢুকে গেছি, কিন্তু আসার সময় যদি ফাঁক না পাই তাহলে তো সমস্যা। ওই জায়গায় বিজিবি ইন্ডিয়ান ও ফ্রেন্ডলি সবকিছু করতেছে। পরে আমি ওই কি করছি, তামাবিল থেকে প্রায় 5 কিলো পেছনে নেমে গেছি। মানে যেটা হচ্ছে জাপলং ভাই গেছেন কিনা জানি না,
আমি যাইনি।
জাপলং যে মেইন এরিয়া, ওইখান থেকে ইন্ডিয়ান একটা ঝর্ণা আছে, ওটা দেখতে মানুষ চায়।
ওকে,
ওইখান থেকে একটু দূর। তো আমি কি করছি, ওই তামাবিলের আগে নেমে গেছি, নেমে কি করছি পাহাড় দিয়ে নেমে গেছি। মানে বিশাল পাহাড় থেকে এখন নিচে নামতেছি, যে ওই ঝর্ণার পাশে যদি আমি নামতে পারি তাহলে তো আমি আমার দেশে চলে যেতে পারবো। পরে ওই ঝর্ণার পাশ দিয়ে প্রায় ম্যাক্সিমাম 4 কিলো হবে পাহাড় দিয়ে আমি বেয়ে বেয়ে নামছি। নিচে নাইমা ঝর্ণার কাছে নামছি, নাইমা আমি বাংলাদেশে চলে আসছি। আইসা ঢাকা আসলাম, ঢাকা আসার পর এখন চিন্তা করতেছি কি করব। তো ভাবলাম যে আমার কাছে তো এখন কিছুই নাই, একটু এমটি আমি রাস্তা রাস্তায় হাঁটি। ভাবলাম যে আমি এবিসি রেডিওতে যাই, কথাগুলো আমি বলি।
তো এই জন্যই আপনি রেডিওতে আসছি,
আমার সব সত্যগুলো বললাম।
বলে লাভটা কি হবে?
আসলে আমি বলার কারণ, আমি ভালো হতে চাই, মেন পয়েন্ট হচ্ছে এটা।
ভালো হতে তো কেউ বাধা দেয়নি এখানে, আমি যেটা বুঝতে পারছি।
কিন্তু আমার তো ভালো হওয়ার কোনো গাইডলাইনই নেই, আমি যে সব একটু যা বললাম।
গাইডলাইন মানে
সবকিছুর একটা গাইড দরকার, ঠিক না? যে যেমন একটা ছেলে পড়ালেখা করে তার মা বাবা তাকে গাইড।
আপনার স্ত্রীর ফোন নম্বর আছে আপনার কাছে?
হ্যাঁ, সব।
যোগাযোগ হয় না কতদিন?
এমএস
যান না, বাড়িতে যান না, ফোনে কথা হয় তার সঙ্গে?
কারোর সাথে কথা,
ফোনে কথাও বলেন না?
ইন টোটাল কারোর সাথে?
আপনার স্ত্রী আপনাকে ফোন দেয় না?
আমার ফোন তো নাই।
আপনার স্ত্রীর ফোন নম্বর বলেন। আপনি একমাস ফোনই দেননি তাকে?
কারোর সাথে আমার সাথে যোগাযোগ?
এবং আপনি জানেন না আপনার সন্তানটা কেমন আছে, কি অবস্থা?
না, এসব আমি কিছুই জানি।
বলেন আপনার স্ত্রীর ফোন নম্বর বলেন, কোথায়?
এই যে আসে পরিবহনে আমি আমার সব জিনিসগুলো পাঠাইছি।
ওকে, আমি ফোন দিচ্ছি। কি নাম ওনার?
রাবেয়া।
রাবেয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রাবেয়া বলছেন? আমি আরজে কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে। আপনি হয়তো আমাকে চিনবেন না, অথবা চিনতেও পারেন। যেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের সম্পর্কে আপনার কাছে জানার জন্য ফোন দিয়েছিলাম। আপনার হাতে সময় আছে আমার সাথে কথা বলা যাবে 2 মিনিট? আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে আপনার যোগাযোগ হয় না কতদিন?
17 দিন।
17 দিন যাবৎ। উনি কোথায় আছে, কি অবস্থায় আছে আপনি কি জানেন?
না ভাইয়া।
কেন জানেন না উনি আপনার হাজবেন্ড, এটা আপনার জানা উচিত।
আসলে ও আমাকে তো বলে গেছে যে বাড়িতে যাবে, দিন ছিল শুক্রবার, শুক্রবারে বাড়িতে বের হয়েছে, বলছে আমি বাড়ি থেকে আসবো, কোনো দিন আমাকে নিয়ে যাওয়ার কথা শনিবারে।
আচ্ছা,
সন্ধ্যা আমাকে ফোন দিচ্ছে, বলছে যে আমি কাপড় রাখতাম, আমাকে নিয়ে যাবে।
আচ্ছা,
এর শনিবার ওই শনিবারে আমি ফোন দিচ্ছি, সকালবেলা থেকে ফোন বন্ধ, এই পর্যন্ত বন্ধ। অনেক চেষ্টা করতে চেষ্টা করে আমি কোথায় খাবো বলেন,
সেটা ঠিক আছে, কিন্তু আপনি যাকে বিয়ে করলেন,
মানুষ যদি গোপন থাকে তাকে কি বের করা যায়?
না, সেটা তো যায় না নিশ্চয়ই, কিন্তু আপনি যাকে বিয়ে করলেন তার বাড়িতে গিয়ে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনে শুনে বিয়ে করা উচিত ছিল না?
অবশ্যই ছিল, আসলে মানুষ বোকামি কারণে।
যেমন আপনার এখন একটা সন্তান আছে, আমি যতদূর জানি আপনার একটা বাচ্চা আছে না? ছেলে না মেয়ে?
ছেলে।
ওর বয়স কত?
7 মাস।
7 মাস আপনার কোলেই বোধ হয় আছে, ও কান্নাকাটি করছে। তো এই 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 বাচ্চাটা হওয়ার পরে কি আপনার হাজবেন্ডকে আপনি বিয়ে করার পরে যেরকম পেলেন, এই বাচ্চাটা হওয়ার পরে কি সে কোনো চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই আছে? চেঞ্জ ছিল। আপনার হাজবেন্ড তো বিয়ে করার পরে আপনার কাছ থেকে বোধহয় 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো নিয়েছে না? এই টাকা নিয়ে কি ও যে কথা বলে টাকাটা নিয়েছিল সেটা করেছে, সেটা দায়িত্ব পালন করছে, সে কাজটা করছে? আচ্ছা, আপনার হাজবেন্ড এখন আমার সামনে বসে আছে, সে এবিসি রেডিওতে তার জীবনের যে ঘটনাগুলো সেগুলো লাখ লাখ মানুষের সামনে বলেছে, আপনার হাজবেন্ড সম্পর্কে আপনি কতটুকু জানেন?
আসলে আমি তো একদিন পাই নাই যে আমি খারাপ জানব আমার হাজবেন্ড, ও আমার সাথে এমন ভাবে চলাফেরা করছে
সেগুলোর মধ্যে অনেক মিথ্যা ছিল, তাহলে আপনি কি করবেন?
বলতো মানুষেরই হয়
না? সেটা তো অবশ্যই হয়, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু ভুল থাকে না, বড় ধরনের ভুল, যে ভুলগুলো আসলে অনেক সময় ক্ষমা করার মতো না, সেক্ষেত্রে আপনি কি আপনার হাজবেন্ড কে ক্ষমা করবেন?
আমার হাজবেন্ড যদি আমার সামনে এসে আমাকে বলে যে আমি পিছনে যা করছি সব আমার ক্ষমা, ক্ষমা ক্ষমার দৃষ্টিতে বলতে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই ক্ষমা, ঠিক না? মানুষের কাছে কিছু না, সে যদি এসে বলে যে আমি সামনে জীবন ভালো হয়েছিল ভালো হয়ে আমার কাছ থেকে নিয়ে কাটাবো, তাহলে আমার মনে কোনো ক্ষোভ নাই।
ওকে, আপনার হাজবেন্ড আমার সামনে আছে, আপনি কি তার সঙ্গে কথা বলবেন? আপনার হাজবেন্ড আমার সামনে আছে, সে আপনার সাথে কথা বলার মতো অবস্থা নাই, সে আসলে কান্নাকাটি করছে, সে কথা বলতে চাচ্ছে না। আপনি কি চান তার সাথে কথা বলতে? আমার মনে হয় কি আপনার কথা বলা উচিত জাভেদ। কেন আপনার কেন কেন কথা বলতে চাচ্ছেন না কেন আপনি? আমি একটা কথা বলি, আমরা তিনজনই আপনার এখানে সামনে, আপনার আপনার ওয়াইফ আমার ফোনে আছে এবং আপনার বাচ্চাটাও ফোনে করতে, আপনি আপনি কেন ভয় পাচ্ছেন বলেন জাভেদ, আপনি বলেন না কেন?
আমার কথা বলার মতো মুখ নাই,
কথা বলার মতো মুখ নাই কেন বলছেন? আপনি তো মানুষ খুন করেননি,
এটা আমার জন্য অনেক অপরাধ, আমি ওর সাথে যেটা করছি এটা অনেক বড় অপরাধ।
কি অপরাধ করেছেন আপনি বলেন?
ওই যে ওর সাথে মিথ্যা কথা বলা।
কি মিথ্যা কথা বলছেন আপনি?
মিথ্যা কথা বলে টাকা আনা, মিথ্যা কথা বলা যে ওকে বাড়িতে নিয়ে যাবো, এই সে আসলে তো আমার বাড়িতে কারোর সাথে আমার যোগাযোগ নাই।
আচ্ছা রাবেয়া, আপনি কি শুনতে পেরেছেন ও কি বলেছে? ও যেটা বলেছে, ও যেটা আপনাকে আমি দিব, আসলে এই কনভারসেশনের মাঝখানে ফোনটা দিয়ে এইভাবে কনভারসেশন করার কারণে আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। ও যেটা বলেছে যে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে, হ্যালো, হ্যাঁ, আপনার আপনার ছেলেটাকে কি একটু শান্ত করা যায়? ও বোধহয় ক্ষুধার জন্য কান্নাকাটি করছে।
আমার ছেলে খুব অসুস্থ, ওকে আমি মতলব নিয়ে আসছি।
আপনি মতলব নিয়ে আসছেন? কি হয়েছে ওর?
ওর জ্বর, আজকে 7-8 দিন যাবো শুধু জ্বর, আর কালকে থেকে শুধু ওদের পায়খানা করতেছে, কোন রিলিভেন্ট নাই, পানি যাইতেছে যাইতেছে। আর
আচ্ছা, আমার মনে হয় কি আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে অবশ্যই কথা বলেন, কারণ আপনার হাজবেন্ড খুব ভেঙে পড়েছে এবং ও আপনাকে সরি বলুক, আমাদের লাখ লাখ মানুষের সামনে আজকে সরি বলুক। নতুন দিন, ওর বয়স মাত্র অনেক অল্প বয়স, ওর নতুন করে শুরু করার সুযোগ আছে। তো জাভেদ, আমরা আপনাকে রিকোয়েস্ট করবো আপনি কথা বলেন আপনার ওয়াইফের সঙ্গে, আপনার কথা বলা উচিত, আপনার অবশ্যই কথা বলা উচিত, কারণ আপনার স্ত্রী অনেক ভালো মানুষ, সে না জেনে শুনেই আপনাকে ক্ষমা করে দিয়েছে। তো আমার মনে হয় আপনার স্ত্রীর কাছে আপনি আপনি কথা বলেন, ও শুনতে পাচ্ছে, এখানে হাত জোর করার কিছু নাই, আপনার মনে হয় কথা বলা উচিত। আপনি কি শুনতে পাচ্ছেন রাবে, আপনি কি শুনতে পাচ্ছেন আপনার হাজবেন্ডের কথা? বলেন, কথা বলেন, আপনি কথা বলেন ওর সঙ্গে, ও তো কথা বলছে আপনার সঙ্গে, বলেন। আপনি কান্নাকাটি করছেন না, ভেঙে পড়ছেন কেন, কথা বলেন, বলেন বলেন।
হ্যালো,
মানুষ লাখ লাখ টাকা মাইছে আর লক্ষ লক্ষ টাকা মাইছে, সাধারণ সামান্য কিছু, আর আমরা তো কেউ আর অত মানা, ঠিক না? মনের অনেক অসুখ, মনের নিয়ে মতলব নিয়ে আসছি, কালকে মনের কোনো শান্তি নেই
ভাই। আসলে আমার ডিটেলস গুলো জানে না তো ও বুঝতে পারে।
রাবে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আমি কথা বললাম, আমি আপনাকে এইটা আমার নাম্বার, যে নাম্বার থেকে আমি আপনাকে ফোন দিয়েছি, আপনি যদি কোনো প্রয়োজন হয় এই নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ড যে যত ভুল করেছে সে আজকে এখানে স্বীকার করেছে, আপনি যে মানসিকতা নিয়ে তাকে সাপোর্ট দিচ্ছেন, যে মানসিকতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন, আমার মনে হয় এই মানসিকতা আপনি সবসময় তার জন্য রাখবেন, কারণ সে চায় ভালো জগতে ফিরে আসতে, সে চায় ভালো কিছু করতে। তার অপরাধ যেটা হচ্ছে মোটা দাগে, সে মানুষজনকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে টাকা নিত এবং এই টাকাটা সে এমন কারো হাতে তুলে দিত যে তাকে একটা খারাপ জগতের সাথে ইনভলভ হওয়ার সুযোগ তৈরি করে দেবে, এরকম একটা কথা দিয়েছিল। কিন্তু আসলে সে ওরকম খারাপ জগতের সাথে ইনভলভ এখন পর্যন্ত হয় নাই, কিন্তু টাকাগুলো তার মার গিয়েছে। সো আমার মনে হয় যে এখনো সুযোগ আছে তাকে ভালো পথে নিয়ে আসার, এবং আপনি, আপনার সঙ্গে যতটুকু কথা বলেছি আমি কয়েক মিনিট, আপনি অত্যন্ত ভালো মনের মানুষ, আপনাদের একটা সন্তান আছে, সুতরাং এবং ও আপনার যে হাজবেন্ড সেও মনে প্রাণে চায় ভালো হতে, সুতরাং আপনারা নিজেরা চেষ্টা করেন এবং ওকে আপনি মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাবেন, যেটাই হোক না কেন ওর পাশে থাকবেন, ও সত্যি সত্যি একদিন ভালো জগতে ফিরে আসবে, এটাই হচ্ছে মানে আমাদের এই অনুষ্ঠান থেকে চাওয়া। আর আপনি যে কথা বললেন আপনার সন্তান অনেক ভালো হোক দ্রুত, আমরা চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে যে কোনো ভাবে হোক আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? না না, ওরও নাম্বার নাই, ওর নাম্বারটা আপনার আপনার কাছে আছে এবং আমরা ওকে বলবো যাতে অতি দ্রুত আপনার সঙ্গে সে যোগাযোগ করে, আমরা চেষ্টা করবো ওকে যত দ্রুত আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ রাবে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তো আপনি যেটা করেন আমি আপনাকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, আপনার সন্তান অসুস্থ, আপনি ইমিডিয়েটলি আপনার পকেটে যদি দুই পয়সাও থাকে এই দুই পয়সা খরচ করে আপনার সন্তানের কাছে চলে যান, যদি কিছু নাই থাকে তাহলেও আপনি চলে যান ফিসাবিলিল্লাহ। একটা কথা মনে রাখেন জাভেদ, প্রথম কথা হচ্ছে এটা যে আপনি এখন পর্যন্ত ভয়াবহ কোন অপরাধের মধ্যে জড়িয়ে পড়েননি, আপনি শত চেষ্টা করেছিলেন কিন্তু আপনি সফল হননি, উপরওয়ালার খুব ভালো একটা দৃষ্টি ছিল আপনার উপরে যে কারণে আপনি বেঁচে গেছেন, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অনেক লাকি এই কারণে যে আপনার ভিতরে মনুষ্যত্ববোধ এখনো বেঁচে আছে, আপনি ভালো হতে চান সামহাও, হ্যাঁ। আর তৃতীয় কথা হচ্ছে আল্লাহ আপনার ঘরে একটা ফুটফুটে সন্তান দিয়েছে এবং সে সন্তানের জন্মদাতা পিতা হচ্ছেন আপনি, সে কিন্তু মারাত্মক রকম অসুস্থ, তার কথা শুনে মনে হচ্ছিল যথেষ্ট রকম বিষয়ে, সাউন্ড শুনে আপনি বুঝতে পারছেন, ফোনে আপনার ছেলে কাঁদছে এ পাশে আপনি কাঁদছেন, আপনার উচিত এই অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনার সন্তানের দিকে চলে যাওয়া, এবং আপনার দুটো পা আছে, দুটো হাত আছে, আপনার শরীরে যথেষ্ট শক্তি আছে, আপনি যদি মনে প্রাণে বিলিভ করেন যে আপনি অনেস্ট থাকবেন, আপনি সৎ পথে পয়সা রোজগার করবেন, আপনার ফ্যামিলিতে থাকবেন, আপনার স্ত্রী এত ভালো মানুষ বল, ও সবকিছু জানে না, সবকিছু জানলেও আপনাকে ক্ষমা করে দেবে আমি ড্যাম শিওর, এবং আপনাকে সে বলছে তোমার দুই হাত আছে, তোমার দুই পা আছে, তুমি পয়সা রোজগার করবে একদিন, সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আপনি অবশ্যই অতি দ্রুত আপনার পরিবারের কাছে ফিরে যাবেন। এবং আপনি আজকে আমাদের শ্রোতাদের কাছে কথা দিয়ে যান, এখানে লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, যে আজকের পথে আপনি আর এই ভুল পথে পা বাড়াবেন না।
আমি একবারে 100 এ 100 সবাইকে বলতেছি আমার লাইফে আর আমি কোনো একটা অপরাধ করব না।
গুড, এবং আপনি এখন এখান থেকে বের হয়ে সোজা আপনি আপনার স্ত্রীর কাছে চলে যাবেন, এবং আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি সন্তানের কাছে যাবেন, আপনি দুহাত দু পা নিয়ে বাড়াবেন এবং আপনি সৎ পিতা হয়ে বাকি জীবন বেঁচে থাকবেন, আপনি এখন পর্যন্ত বড় ধরনের কোন অপরাধের মধ্যে জড়িয়ে যাননি, এবং সেটা আপনি করবেন কিনা আপনি বলেন, যে আপনি এখান থেকে বের হয়ে আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যাবেন।
হ্যাঁ অবশ্যই,
ঠিক আছে। প্রিয় শ্রোতা, এখানেই যদি আমাদের এই অনুষ্ঠানটাতে নতুন কোন দিগন্তের শুরু হয় জাভেদের জীবনে, সেটা নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। কিন্তু আমার একটা কথা, হ্যাঁ বলেন বলেন।
ধরুন আমি যে অপরাধ করে যে টাকা, আমি যদি এখন স্বাভাবিকভাবে ওদের কাছে ওইখানে চলে,
না আপনি ওদের কাছে এই মুহূর্তে যাবেন না, কারণ পাওনাদাররা আপনাকে ছাড়বে না।
হ্যাঁ,
তবে আপনি যেটা করবেন, আপনি আল্লাহর কাছে মাফ চাবেন প্রথমত, আর দ্বিতীয়ত আপনি চেষ্টা করবেন যেভাবেই পারেন এই অর্থগুলো বাকি জীবনে পরিশোধ করবেন।
আমার আসলে মেইন, আমি ফার্স্টে বলছি যে আমার মেইন টার্গেট হচ্ছে এটা, আমার লাইফে আমার গো বাচ্চা নিয়ে আমি যাই করি, ছোটখাটো কিছু করে থাকবো, আর আমার মেইন টার্গেট থাকবে যে যাদের কাছ থেকে আমি টাকাগুলো আনছি, আমি যতদিন বাঁচি
রাইট
প্রতিটা মাসে সবাইকে কিছু অংশ
অবশ্যই এটা আপনি দিয়ে দেবেন। এবং আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে শুধু আপনার এই চেষ্টাটা অব্যাহত থাকবে, এবং যতদিন পর্যন্ত আপনি পুরোপুরি পরিশোধ করতে না পারেন ততদিন পর্যন্ত আপনার পরিচয়টা গোপন রাখবেন, যে আপনি কোথায় আছেন কিভাবে আছেন, কারণ আপনার সাথে আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ জড়িত।
হ্যাঁ,
ওকে ডক্টর তাজুল ইসলাম, এবার আপনার কাছে আসতে চাই, বিশেষ করে ওর যে অপরাধগুলো সে অপরাধগুলো এক ধরনের অন্যরকমের অপরাধ, কিন্তু ভেতরে অন্যরকম একটা বিবেক বোধ কাজ করছে ওর, যেটা আমরা একেবারে অনুষ্ঠান শেষে এসে আমরা বুঝতে পেরেছি, হাতে নাতে প্রমাণ পেয়েছি। কি বলতে চান আপনি এই বিষয়টা নিয়ে, এই পুরো গল্পটাকে কেন্দ্র করে?
আবলিক স্বাস্থ্যগুলিক অনুষ্ঠানে সম্মানিত শ্রোতা, আমাদের আজকে অতিথি যাবে বর্তমানে তার বয়স ২৫, সে কিন্তু মোটামুটি সফল পরিবারের ছেলে, ইন্টারমিডিয়েট পাস করেছে। সে আশেপাশে ঘোরাঘুরি করতে দিয়ে গিয়ে হয়তো ঘুরতো, এক সময় দিয়ে এক ছেলের সঙ্গে তার পরিচয় হয়, পরে সে জানতে পারে যে সে ছেলে সন্ত্রাসী। এবং ঘটনাটা হচ্ছে এই যে তরুণ বয়সে বা কৈশোর বয়সে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এই, আমরা মনে করি মাদক খারাপ জিনিস কেন নেয়, সন্ত্রাসী খারাপ জিনিস কেন তারা যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তরুণ বয়সে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারা রোমান্টিসিজম করতে চায়, তারা একটু ক্ষমতা পেতে চায়, তারা বড় লোক হতে চায়, তারা দ্রুত উন্নতি করতে চায়, সেটা নৈতিক কিনা সামাজিক কিনা, সেটা আইনগত ভাবে সম্ভব কিনা, তার জন্য শাস্তি পেতে হবে কিনা, তার জীবন আরো দুর্বিষ হবে কিনা, সেই ভাবনা তাদের থাকে না। তারা মনে করতেছে যে এই পথটা হলো সহজ পথ, এই সহজ পথে আমরা উপরে উঠতে পারবো, সেই লোভে সে পা দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, আমাদের সহজে অল্পতে দ্রুত বড় লোক হওয়ার যে লোভ, এই লোভটা আমাদের অনেকে ভিতরে থাকে। এবং আরেকটা থাকে এই যে বললাম হিরিজম, আমার হাতে ক্ষমতা থাকবে, আমার সে সবাই ভয় পাবে, এই দুটার কারণে কিন্তু বেশিরভাগ ছেলেরা এই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়, যাদের সেই কাজটি করেছে। যাদের এই কাহিনী থেকে আজকে অনেক কিছু শিক্ষণীয় আছে যে কিভাবে লোভ এবং ক্ষমতা মানুষকে বয়স হিরো হওয়ার যে চিন্তা, এই চিন্তা থেকে কিভাবে মানুষ অনেক তীর্ণ হয়ে গিয়ে সে অপরাধে যুক্ত হয়ে পড়ে, এটা তার একটা ভালো উদাহরণ। এবং এইটাও ভালো উদাহরণ যে তাদের শেষ পর্যন্ত এই জাল ঠিকই দিয়েছিল, সেখান থেকে সে বেড়ে আসতে পেরেছে। এবং যাতে আবার সবভাবে সম্প্রদায় জীবনযাপন করে, আমরাও সেই কথা কামনা করব। এবং যারা শুনছেন অপরাধ জগতের সঙ্গে যারা কাছাকাছি আছেন বা এরকম ধরনের মনোবৃত্তি আছেন বা যারা এখনো জড়িয়ে আছেন, তারাও হয়তো শিখবেন এবং তারা দ্রুত এই তত্ত্ব থেকে বেড়ে গেছে স্বাধীন একটা সুন্দর জীবনযাপনের জন্য নিজের কাছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, অনেক অনেক টেক্সট আমরা আজকে ফেসবুকে পেয়েছি এবং বেশিরভাগ টেক্সটই হচ্ছে ওর প্রতি সিম্প্যাথি জানানোর, এবং সেই সিম্প্যাথিটা আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে জানিয়েছি। সবচেয়ে বড় সিম্প্যাথি আমি বলবো যে ওর ওয়াইফ, যেটা একেবারে ওর ব্যাপারে না জেনে ওকে ক্ষমা করে দিয়েছে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এবং আমি অন্তর থেকে দোয়া করি ওরা সংসারটা টিকে থাকুক, একেবারে ঋণগ্রস্ত, এবং নিশ্চয়ই আল্লাহ চাইলে ওর যে ঋণগ্রস্ত অবস্থা আছে সেখান থেকে ও বের হয়ে আসতে পারবে। আমরা সবাই মিলে দোয়া করব। তবে একটা কথা বারবারই বলি, খুব অল্পতেই হয়তো বা বুঝতে পেরেছে, এবং এই ভুল বোঝার ব্যাপারটি আপনার জীবনে যাতে না হয় সেজন্য আপনি আগে থেকেই সতর্ক থাকুন। আমরা গড়পড়তার সব যারা আজকে টেক্সট পাঠিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওকে, এই পর্যায়ে আমরা আজকে যিনি মেইল করেছেন আমাদেরকে, বিশেষ করে আমার ওয়েবসাইট থেকে মেইলটি এসছে, আমি ওয়েবসাইটের ঠিকানাটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি, www.rj-kebria.com অর্থাৎ rjkebria.com, এই ওয়েবসাইট থেকে মেইল করেছেন। এবং এই মেইলটি আমি সরাসরি আমার ব্যক্তিগত মেইলে পেয়েছি, মোহাম্মদ নাজিমউদ্দিন, এই মেইলটি আমাদেরকে পড়ে শোনাবে এই মুহূর্তে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া, আমি মোহাম্মদ নাজিম সন্দীপ থেকে বলছি। একদিন আমি স্কুলে যাওয়ার পথে রাস্তায় একটি ১০০ টাকার নোট পড়ে থাকতে দেখি, লোকটা সামলাতে পারিনি, টাকাটা তুলে নেওয়ার কিছুক্ষণ পরই দেখি একজন মহিলার রাস্তায় ১০০ টাকার খোঁজ করছিল। টাকাটা তার অনেক দরকার ছিল, কারণ মহিলাটি অনেক গরিব ছিলেন। সব জেনেও আমি না জানার ভান করে টাকাটা নিয়ে যাই। এই অপরাধের কারণে আমার বিবেক আমাকে শাস্তি দিচ্ছে, তাই আপনাদের মাধ্যমে আমি ওই মহিলার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ নাজিমউদ্দিন, আপনার ভিতরে ১০০ টাকা নিয়ে যে উপলব্ধি, সেই উপলব্ধিটা নিঃসন্দেহে অনেক বড় একটা উপলব্ধি। আপনি যে উপলব্ধি করেছেন সেই ১০০ টাকা, ভবিষ্যতে আপনি যদি কোনোদিন ১ কোটি টাকা উপরে পান, সেই উপলব্ধি যেন সেদিন কাজে লাগে। এবং একই সাথে আমরা বলতে চাই, যারা একশো টাকা না, এক টাকার কাছেও পরাজিত যাতে না হন আজকে এই উপলব্ধিটা যেন আপনাদের এই নাজিমুদ্দিনের চিঠি থেকে আসে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মেইল করবার জন্য। আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, প্রতি মুহূর্তে সত্য কিংবা বিবেক বোধকে জাগানোর জন্য এই 179টি পর্ব যদি 179 জন মানুষের জীবনের বিবেককেও জাগ্রত করতে পারে তাহলেই আমরা বলব আমাদের এই অনুষ্ঠানটি সাকসেস। স্পেশালি থ্যাঙ্কস টু রয়্যাল টাইগার্স, স্পেশালি থ্যাঙ্কস টু মঞ্জুর, স্পেশালি থ্যাঙ্কস টু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যারা প্রতি মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটিকে ঋদ্ধ করে যাচ্ছেন। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার লাখ লাখ শ্রোতাকে, যাদের অসীম ভালোবাসায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।